রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই, যাহা বলিব সত্য বলিব।
আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব 172 পর্বে। অনুষ্ঠানের শুরুতেই আমরা মঞ্জুরের কাছ থেকে জেনে নেব কে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। যাহা বলিব সত্য বলিবর মঞ্চে আজ উপস্থিত হয়েছেন সজীব খান। ময়মনসিংহের জন্ম নেওয়া সজীবের বর্তমান বয়স 30। চার ভাই বোনের মধ্যে সজীব সবার বড়। বিপদে মানুষের পাশে থাকার চেষ্টা করেন সবসময়। পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসেন মাকে। মায়ের হাতের যে কোনো রান্নাই তার প্রিয়। সদা হাস্যোজ্জ্বল সজীব আজ তার জীবনের যে অপ্রিয় সত্যগুলো বলতে এসেছেন তা শুনতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
শ্রোতা, আমরা জানলাম সজীব রয়েছে আজকে আমাদের সাথে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। তার জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা উদ্ঘাটন করতে চাই প্রিয় শ্রোতা। বরাবরের মতোই থাকছে SMS পোল। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আপনারা নিশ্চয়ই জানেন তার মূল্যবান উপদেশগুলো খুবই 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 প্রয়োজনীয়। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে।
যতটুকু মনে আছে আর কি ততটুকু বলতেছি, বাবা একটু যখন বড় হইলাম তখন উনি মালয়েশিয়া চলে গেল। দীর্ঘ 9 বছরের মতো ছিল আর কি মালয়েশিয়াতে। মাঝখানে ছুটিতে আসছে একবার, তখন আমি ক্লাস 7 বা 8 এরকম পড়ি আর কি, সঠিক আমার মনে নেই। তো যখন আমি আবার ক্লাস 10 উঠলাম তখন আমার বাবা আবার বিদেশ থেকে একেবারে চলে আসছে। আসার পরে উনি বলতেছে যে ওকে আবার ছুটিতে পাঠাও।
ক্লাস টেনে থাকা অবস্থায়
তো এরকম বলার পরে আমার পড়ার মন মানসিকতাটা একটু অন্যরকম হয়ে গেছে।
যে পড়াশোনা করে গিয়ে সৌদিতে চলে
যাব এরকম। তখন আমার এক জেড়াতো ভাই ওর সাথে আমার পাসপোর্ট করে তখন আমি আলিয়া মাদ্রাসার ছাত্র, আবার ক্লাস 9-10 পড়ি। তখন পড়ার মন মানসিকতা একেবারে নষ্ট হয়ে যায়। তো এরকম বিদেশে পড়াইতেছে না, আবার লেখাপড়াটা ঠিক মতো চলতেছে না। তো এরকম অবস্থাতে বলতেছে যে না তোর পরীক্ষা দিতে। তখন অল্প সময় আর 2-3 মাস আছে, তার পরীক্ষার প্রস্তুতি নিলাম। আমাদের সেন্টার হচ্ছে আমার ময়মনসিংহ গফরগাঁও। ওইরকম অবস্থাতেই যখন প্রস্তুতি নিলাম তখন পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষা দিলাম, রেজাল্টটা তেমন একটা ভালো আসলো না। পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে বলছে কি যে তুই এত পরীক্ষার তো আরো 3 মাস রেজাল্টের বাকি, তুই এক কাজ কর, তুই তো বিদেশ যাইবি বলতাছস, তুই তো বাড়ির বাহিরে কোনো সময় থাকছস না, বাড়ির বাহিরে থাইকা 2-1 মাস দেখা যায় আমি থাকতে পারি, তাহলে তোর বিদেশ পড়া। এই কথা বলার পরে তখন আমি ফার্স্ট আমাদের এলাকা থেকে ঢাকা আসলাম। ঢাকা আমার সম্পর্কের কাকা হয়, উনি আমার কনস্ট্রাকশনের কাজ করে বিল্ডিং এ।
আচ্ছা।
তখন এখানে আসলাম, আসার পরে উনি বললো যে তুমি তো কাজ করতে পারবা না, তুমি কখনো জীবনে কোনো কাজ করছো না, আর তোমাদের বংশের লোক তো তেমন কোনো কাজ কামো ঠিক মতো কেউ করে না। যারা চাকরি করে তারা সবাই, আমার বাবা চাচারা যারা চাকরি করে তারা সবাই শিক্ষক।
মানে আপনার ফ্যামিলি যেটা বলছিল যে আপনি বাইরে গিয়ে যদি কাজ কাম করতে পারেন তাহলে ধরে নিবে যে আপনি দেশের বাইরে গিয়েও করতে পারবেন, সেই জন্য আপনাকে ঢাকায় পাঠানো।
ঢাকাটা পাঠানো হলো যে আমি যদি জাহিরে গিয়ে ঢাকায় সাথে এক মাস থাকতে পারি তাহলে বিদেশে গিয়ে থাকতে পারবো।
ওকে,
ওইটা মানে
আপনার সম্পর্কে চাচার কাছে আসলেন আপনি, আর উনি আপনাকে কাজ দিতে চাচ্ছিল না
সামনা যে তোমাদের বংশে এরকম কেউ কাজ করে না। যারা চাকরি করে তারা আমার দুই মানে আমার আব্বারা চার ভাইয়ের মধ্যে দুইজনই শিক্ষক, আর আমার আব্বা বিদেশে ছিল আর আমার এক মেজো কাকা আছে উনি ব্যবসা করে আর কি, বাঁশের ব্যবসা।
জি,
এরকম বলার পরে তো দুই তিন দিন থাকলাম ওইখানে, কাকার কাজ দেয় না মানে। তো কাকা একদিন গেছে দেশে, তো ওই দেশে যাওয়ার পরে আমি যারা কাজ করে ওদেরকে বললাম যে আমার আজকে কাজ করতে হবে। ওদের সাথে আমি কাজ শুরু করলাম, জল ছাদের কাজ, মাথার মধ্যে দিয়ে খোয়া উঠাইতে হয়।
আচ্ছা আচ্ছা,
নিচ থেকে মানে ছয়তলা সাততলার উপরে। তো ওই কাজ আয়সা দুদিন করলাম, দুদিন পরে কাকা আয়সা দেখলো যে অবস্থা কাজ করতেছি, ঠিক আছে তাহলে তুমি যখন কাজ করবো কাজ করো। এই অবস্থায় কাজ করতে ওইদিন কাজ করার পরে গেলাম বাড়িতে, যাওয়ার পরে মানে হাতের অবস্থা দেখে আমার আম্মু অনেক কান্নাকাটি করলো যে হাতে অবস্থা হয়েছে,
ফুসকা পড়ে গেছে,
ফুসকা পড়ে গেছে একবারে। তো কান্নাকাটি করার পরে আব্বা কইছে যে চুপ, একদম কোনো কথা বলবি না, ওই যদি কাজ না করে তাহলে কিভাবে বিদেশ যাইবো, এরকম বলার পরে আসলাম আবার ঢাকাতে। ঢাকাতে এসে আবার কিছুদিন কাজ করার পরে কাকাই বলতে তুমি যদি ঢাকায় থাকবা তাহলে তুমি এক কাজ করো, তোমার একটা কোম্পানিতে আরবান ডিজাইন ডেভেলপমেন্ট কোম্পানি আর কি, কনস্ট্রাকশন কোম্পানি, তো বলতেছে ওই কোম্পানিতে তোমার একটা চাকরি দিয়ে দিই। ঠিক আছে দেন, একটা চাকরি দিয়ে দেন তাহলে চাকরি করি।
চাচা বলছে আপনাকে?
চাচা বলছে যে চাচার কাছে আসছিলাম কাজ করার জন্য।
জি,
ওই ট্রেনে মানে পর অবস্থায় একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল।
আচ্ছা,
সম্পর্ক ছিল, ওদের বাড়ি হচ্ছে কাপাসিয়াতে।
মানে ওটা কি বাড়িতে বাড়িতে থাকা অবস্থায়?
বাড়িতে থাকা অবস্থায়।
আচ্ছা,
কাপাসিয়াতে, ওদের বাড়ি হচ্ছে কাপাসিয়া।
তো আপনি থাকতেন তখন কোথায়, বাড়ি মানে কোথায় থাকতেন? ময়মনসিংহে থাকতেন?
ময়মনসিংহে থাকতাম।
ওদের বাড়ি ছিল কাপাসিয়াতে?
কাপাসিয়া মানে আমাদের বাড়ি একটা নদী, মাঝখানে একটা নদী।
আচ্ছা,
ওই পাশে কাপাসিয়া মানে গাজীপুর জেলা, আর ওই পাশে মোটামুটি একটা সম্পর্ক আর কি।
সমবয়সী ছিল আপনার? একই বয়সী?
একই বয়সী, আমার একটু কম হবে আর কি।
আচ্ছা, একটু কম হবে,
কম হবে।
মেয়েটার নাম কি ছিল?
মেয়েটার নাম ছিল জেসমিন।
জেসমিন,
তো জেসমিনের সম্পর্ক। তখন আবার কিছুদিন কাজ করার পরে আবার দেশে গেলাম, তখন আমার চাকরি হয়নি, এই কাজটাই করতেছি, বলতেছে তোমার চাকরি দিয়ে দেবো। তো যাওয়ার পরে তো বলতেছে চলো আমাদের নানির বাড়িতে যাই।
জেসমিন বলছে,
হ্যাঁ, ওদের নানির বাড়ি আবার গফরগাঁও সদরে।
ওকে,
তো ওদের সাথে বেড়াইতে গেলাম। বেড়াইতে যাওয়ার পরে ওর নানির বাড়িতে একদিন থাকলাম, থাকার পরে মানে বেড়াইতে ওই গফরগাঁও হলে ছবি দেখলাম।
আচ্ছা, সম্পর্কটা কয় বছর ছিল তখন?
সম্পর্কটা তখন পাঁচ ছয় মাস,
মানে পাঁচ ছয় মাস, মানে একেবারে খুব অ্যামিচার একটা সম্পর্ক। হ্যাঁ,
তখন গফরগাঁও হলে ছবি দেখে বাড়িতেই পোলাপানে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলাইছি। এরকম বলার পরে তখন বললাম যে আমার আত্মীয় হয়, আমার বোন হয়। কিরকম বোন? যে খালাত্তো বোন। তখন এরকম প্রশ্ন করার পরে আর ঠিক মতো মিলে নাই কথা, ওর কথা আর আমার কথা,
দুজনকে আলাদা করে ফেলে এই জিনিসগুলো
জিজ্ঞাসা করে তখন মিলে নাই। তখন ওরা করলো কি যে কাজ কর, ওদের কমিশনারের কাছে নিয়ে গেল, পৌরসভার কমিশনারের কাছে নিয়ে গেল।
দুইজনকে?
দুইজনকে।
আচ্ছা,
তখন কমিশনারে পাইলো না, পাইলো কমিশনারের ভাই। তখন বলতেছে থাক, এটা ঝগড়া ফগড়ার কোন কিছু দরকার নাই, তো ওদেরকে বিয়ে পড়াই দি, হুজুর ডাক দি।
ওকে ওকে, তাহলে অবস্থা?
তখন এরকম করে হুজুর ডাক দিয়ে বিয়ে পড়াই দিল, কোনো কাবিন টাবিন কোনো কিছু।
সিরিয়াসলি?
সিরিয়াসলি।
বাপ মা অভিভাবক কাউকে ডাকলো না?
কাউকে ডাকলো না, কিচ্ছু বললো না, ডাইরেক্ট বিয়ে পড়াই দিল ওরা।
আপনারা কি করলেন, কবুল বললেন?
তখন কবুল বললাম, বাঁচার জন্য কবুল বলা ছাড়া বিকল্প কোনো পথ নাই। ওরা কি মনে করে পড়াইলো আর আমি তো তখন তেমন একটা বুঝিও না।
প্রথমত আমার জানা মতে ধর্মীয় মতে এই বিয়েটা আদৌ হবে কিনা আমার জানা মতে এটা না হওয়ারই কথা, আর যারা এই কাজটা করেছেন একেবারেই গর্হিত অপরাধ, অন্যায়, চরম অন্যায়। তো আপনারা বাবা মায়ের কথা বলছিলেন না যে বাবাকে ডেকে নিয়ে আসি, মাকে ডেকে নিয়ে আসি, সামহ খবর দেয়া হোক?
না,
যে কোন রকম পার পেয়ে গেলি হয়,
মানে এখান থেকে বার হয়ে যেতে পারলেই হয় এরকম।
আর মেয়েটা কি বলছিল ওই মুহূর্তে?
মেয়েটা বলছিল যে আপনারা যা ভালো মনে করেন তাই করেন।
এমন কোন অবস্থায় ধরেছিল যেটা আসলে
না, এরকম কোন নোংরামি বা কোনো কিছু এরকম কোনো কিছুতেই না।
অ্যাবসলিউটলি রিডিকুলাস। ওকে, বলুন তারপর?
তারপর ওইখান থেকে ওর বিয়ে পড়াই দিল, বিয়ে দেওয়ার পরে আমি আবার আসলাম আমাদের বাড়িতে। তো ওদের ওই চলে গেল ওদের বাড়িতে, কেউ জানে না ব্যাপারটা। তখন আমার বললো তুই যে বাড়িতে দিয়ে থাকতেছিস, আব্বা আমার এই কথা বললো। তখন বললাম যে কাকা কইলো চাকরি দেওয়ার কথা, দেখি এখানে চাকরি দেয় নাকি। তো আবার আসলাম ঢাকা, তখন কাকা আমার এই কোম্পানিতে চাকরিটা রেডি করলো। তো কিছুদিন চাকরি করতেছি, চাকরি করার অবস্থায় তো বললো গিয়া তখন একটা ফোনের কোনো যোগাযোগ নাই, মানে গেলে দেখা হয় নাহলে দেখা হয় না।
বিষয়টা কি আপনারা সিরিয়াসলি নিয়েছিলেন, আপনারা দুজনে যে বিয়ে হয়ে যাওয়ার পরে তুমি আমার হাজবেন্ড বা তুমি আমার
ফিজিক্যাল যে একটা রিলেশন ওইটা আমার সাথে কোনোদিনও হয়নি।
ওকে বলুন। তারপর
তারপর আসলাম, আসার পরে আবার ঢাকা থেকে যখন আবার দেশে গেলাম, যাওয়ার পরে আবার ওর সাথে দেখা হইল। তো বলতেছে যে আমিও বাড়িতে থেকে কি করবো, আমার কাকা কাকি থাকে টুঙ্গিতে, তো ওইখানে গিয়া আমিও চাকরি করি। একটা চাকরি করার পরে দুজনে সবাই এলাকার সবাই বলবো না যে আমাদের বিয়ে হয়ে গেছে, তাইলে একসাথে আমাদের রুম টুম নিয়ে দিব, এরকম বললো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো সামনে রমজান মাস, রমজান মাসের মধ্যে আমি বাড়িতে আসছি, তখন এই কথা হয়েছে ওর সাথে। আবার ঢাকাতে চলে আসলাম, তখন ঈদ আসলো, ঈদ আসার পরে ওর সাথে আবার আমার দেখা হইলো। দেখার পরে বলছে যে হ্যাঁ আমি কাকা কাকি সবাই বলছি। আমি বলছি যে আমার ফ্যামিলি তো এখন বলা যাবো না এই মুহূর্তে, তো ওরা চাইতেছে আমার বিদেশ পাঠাইতো, এরকম কিছু শব্দ পাইলে আমার আর বিদেশি পাঠাইবো না। ঠিক আছে, যা হয়েছে তো হয়েছে, তুমি এক কাজ করো, টুঙ্গিতে যাই পরে জানাজানি হইলো সমস্যা নেই, আস্তে আস্তে জানবো না, একবারে জানাইলে সমস্যা হইব, এরকম বলার পরে তো বললো যে ঠিক আছে। ঈদ শেষ হলো, ঈদের দুই দিন পরে আমার বললো যে আমি দশটা ট্রলারে আসবো। তো ওই উঠবো নদীর ওই পার থেকে, আমি উঠবো এই পার থেকে। তো দশটা ট্রলারে আমি উঠলাম, ওই আর ওরে পাইলাম না। পাওয়ার পরে আমি দাঁড়ায় রইলাম ট্রলার গাড়ি, কতক্ষণ পরে দেখলাম যে ওই আসলো ওর সাথে একটা ছেলে।
আচ্ছা,
তখন আমি ট্রলার গাড়ি আর তেমন কিছু বলি নাই, না বলার পরে আমি বললাম যে বাস স্ট্যান্ড গেলে ওরে ধরুন,
ওরে ধরবেন,
ওরে ধরবো, জিজ্ঞাসা করবো ছেলেটা কে।
ওকে,
পরে আমিও বাস স্ট্যান্ড আসলাম, আর পরে আমার দুই চাচা তো বাইরে পাইলাম, বাস স্ট্যান্ড আইসা পাইলাম ওদেরকে। আমি গেল বললাম তো আসতে তোমার সাথে, ওরা গেল, ওরা বাসের মধ্যে ধরলাম ওই ছেলেটাকে। ফুফু পাঠাইছে আমার নেওয়ার জন্য। কি হয় তোমার? ফুফু পাঠাইছে, এটুকুই আমি জানি, আর বেশি কিছু জানি। তখন ছেলের বলছি, ছেলের ধরার পরে বলতেছে যে আমার ভাই
জেসমিন তার স্ত্রী।
জি, এই কথা বলার পরে তো আমার মাথায় মনে হয় যে আসমান ভেঙে পড়ছে। তখন আমি আর ছেলের কিছু বলিনি, ভালো মন্দ কিছু না, আমি বললাম যে তোরা বাস থেকে নাম, নেমার পরে যাক ওরা চলে যাক। আমি নিচে নেমে দাঁড়াইছি, তো আমার দেখে গ্লাসটা লাগাই দিছি জানালা, গ্লাসটা লাগাই দেওয়ার পরে ওই চলে গেছে। তো ওর সাথে আর কোনো দেখা সাক্ষাৎ আজও আমার এই পর্যন্ত ওই বয়সে হয়নি।
শিশু মন কি সব করে, এখন যদি ব্যাপারটাকে আসলে খুব সিরিয়াসলি নেওয়ার সুযোগ আছে কিনা, তবে এটা একটা ঘটনা জীবনে, এবং এই ঘটনা অনেক সময় দুর্ঘটনার জন্ম দেয়। এই যে ঘটনাগুলো আপনার যখন ঘটে যাচ্ছে জীবনে, এসএসসি পরবর্তী সময় দু এক বছরের মধ্যেই, খুবই অল্প বয়স, তখন তো আলটিমেটলি আপনারও বিয়ের বয়স হয়নি। ওকে, বলুন তারপর।
আমার একটু পিছনে যাওয়ার দরকার।
জি বলুন।
পিছনে বলতে, যখন আমার আব্বা বিদেশ অবস্থায় ছিল, তখন 2001 এর যে ইলেকশনটা আসলো, এই ইলেকশনের মধ্যে আমার বংশের লোক আবার রাজনীতি করে সবাই।
আচ্ছা,
তো ওই রাজনীতি মানে ওই রাজনীতি জগতে প্রচন্ড ভাবে জড়াই গেলাম আমি। আবার দীর্ঘ 26-27 দিন পর্যন্ত মনে হয় বাড়ির বাহিরে ছিলাম।
আচ্ছা,
যখন পুলিশ র‍্যাব অনেক দাওয়া দিছিল বাড়িতে, তখন পালাইয়া মানে বাড়ি থেকে বেরাইছি। তখন আবার যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, তখন আবার ওই সময় আবার বাড়িতে আসলাম। আসার পরে ইলেকশন টিলেকশন এগুলো করতে গিয়ে অনেক ঝামেলা মামলা হামলার মধ্যে অনেক কিছু ভাবে পড়ছি। পড়ার পরে মানে তখন আব্বা আসলো, আসার পরে এগুলো শোনার পরেই আমার বিদেশ পাঠানোর প্রোগ্রামটা আর কি পুরা করছিল, যে এলাকা থাকলে পুরা নষ্ট হয়ে যাব।
আচ্ছা,
আমার পরীক্ষা অবস্থায়, পরীক্ষার মনে হয় 2 মাস আগে, আবার যখন 2003 সালের কিছুদিন আগে মনে হয় আর্মি সেনাবাহিনী ছাড়ছিল অভিযান, তো অভিযানে আমার 2 কাকা আবার অ্যারেস্ট হয়েছিল।
ওকে,
অ্যারেস্ট হয়েছিল, আমারও ধরছিল আর্মিরা। তো আমার পরীক্ষার কারণে কিন্তু আমার রাইখা যায় যে তোমার পরীক্ষা, এই কারণে শুধু তোমার ছাড় দিয়ে গেলাম, যে তোমার অনেক রিপোর্ট অনেক কিছু আছে। তো পরীক্ষা দিলাম, দেওয়ার পরে তো এই ঘটনা বললামই।
জি,
তখন জেসমিন যখন আবার চলে গেল গা, তখন আমি আবার বাড়িতে আবার রিটার্ন ফেরার ঢাকা না এসে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে এলাকার ছেলেদের সাথে মানে রাজনীতির জগৎটাই পুরো আবার ঢুকে গেলাম।
তখন কি আপনার চাকরি হয়েছে, যে চাকরিটার কথা বলেছিল আপনার চাচা?
হ্যাঁ, তখন চাকরিটা করছি 4 মাসের মতো। তখন নিজের ইচ্ছাতে আমি চাকরিটা ছেড়ে দিছি।
চাকরি ছেড়ে চলে গেছেন বাড়িতে?
হ্যাঁ, চাকরি ছেড়ে
গিয়ে, যেহেতু জেসমিনকে পেলেন না, সুতরাং এক ধরনের গুন্ডামি যেটাকে বলে এটা শুরু করলেন। আর রাজনীতির সাথে আগে থেকে যোগাযোগ ছিল?
আগের সাথে ছিল।
দিস ইজ দা ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি, প্রিয় শ্রোতা, প্লিজ নক দিস। ওকে,
তখন আপনার ওই শ্রীপুর যে থানা, ওই আর আমাদের গফরগাঁও থানার পার্শ্ববর্তী থানা, বা রাজনৈতিক নেতারা কোনো মিটিং মিছিল হলে ওই থানার লোক এই থানায় আসে, ওই থানার লোক ওই থানায় যায়।
আচ্ছা,
তো এক প্রোগ্রামে তখন সবাইকে ডাকলো, তখন একজন বড় ভাই, ওর সাথে রাজনীতিতে পুরোভাবে জড়িয়ে গেলাম। তখন জড়িয়ে যাওয়ার পরে উনি সরকারি যে গাছগুলো আছে, ওই গাছগুলা রাত্রেবেলা কাটায় আর সকালবেলা বিক্রি করে দেয়।
আচ্ছা, এটা আপনাকে দিয়ে করাতো?
এটা আমাকে বা আমার মতো এরকম আরো 30-40 জন লোক আছে, ওরা মানে কাজ করতো আর আমি মানে দেখতাম, ওর ছোট ভাইয়ের মতো দেখতো। রাজনীতি জগৎ খারাপ জগতেই।
সরকারি গাছগুলো কোথায়? রাস্তার গাছ?
রাস্তার গাছ বা ওই যে আপনার গজারি গাছ বলে, কাঁঠাল গাছ বলে, সরকারি যে জায়গাগুলো আছে, গাজীপুরের শ্রীপুর থানার।
ওকে, প্রচুর গাছ আছে এলাকায়?
হ্যাঁ, প্রচুর গাছ আছে সরকারি জায়গার মধ্যে, ওই গাছগুলা কাট লোকজন দিয়ে কাটাইতো, সকালবেলা টাকে নিয়ে এসে সুমেলে দিয়ে দিত।
আচ্ছা,
পরে হঠাৎ করে একদিন গাছ কাটা অবস্থায় গাছ কাটতেছে, এমন মুহূর্তে পুলিশে আপনার অ্যাটাক করছে, পুলিশে গুলি করা শুরু করে দিছে। তো যে যেভাবে পারছে সেটা গেছে। তখন আমি একটা গুলি খাই।
গুলিটা কোথায় লাগে?
আমার পায়ে।
আচ্ছা,
তখন আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। এটা আজও আমার ফ্যামিলি আজও পর্যন্ত জানে না যে আমি গুলি খাইছি। আমি স্বীকার করতেছি যে আমি পুলিশের গুলি খাই।
এই যে কাজগুলো করতেন কত টাকা পেতেন?
আমাকে দেওয়া হয়তো 2,000-3,000 রাত্রে সকালবেলা আর কি, মানে রাত্রে শুধু আমি দেখতাম দূর থেকে।
শুধু আপনার কাজ ছিল গাছগুলো কেড়ে ট্রাকে পড়ে দেওয়া?
শুধু কাজ ছিল, দূর থেকে দেখতাম, লোকজন কাজ করতেছে, কয়েকজন লোক কাজ করলো, ট্রাকে বললো, আবার ট্রাকে সাথে করে আসতাম।
বাসডকের ভূমিকায় থাকা আর কি। বলেন, তারপর জমি লাগলো?
হ্যাঁ, গুলি করার পরে তখন আমি চ্যান্সেলর পড়ে যাই, তখন ওরাই মানে আমাকে উদ্ধার করে নিয়ে আসে আমার সহপাঠী যারা। তো পুলিশ আমাকে ধরতে পারে নাই। তো পরের দিন আমি দেখি যে আমি শ্রীপুর মেডিকেলে পড়ছি।
ওকে ওকে।
তখন বলছে এটা কি রাবার বুলেট নাকি লাগছে, তো ভিতরে গুলি ছিল না, জায়গাটা একবারে হয়ে গেছে, পায়ে এখনো দাগ আছে। এরকম অবস্থায় পরে আবার শ্রীপুর তে গেলাম, তখন ওদের আবার প্রচন্ড পাওয়ার আছে, বা ওদের কোনো কাউকে পুলিশও কখনো ধরে না। তখন কিছুদিন পরে এরকম অবস্থা চলতে চলতে তখন আমাদের লিডার অ্যারেস্ট হয়ে যায় র্যাবের হাতে। তো আমি আবার এগুলো বাদ দিয়া তখন আবার চিন্তা করলাম যে জায়গা ওই কাকার এনে আবার গিয়ে কাজ করি।
আচ্ছা,
তারপর আমি চলে আসলাম আবার ঢাকাতে। ঢাকাতে এসে কনস্ট্রাকশনের কাজ আবার ওই কাকারই আরেক পাতে যা আছে উনি তখন কাজ করে। তখন ওর কাজ, ওই কাকা চলে গেছে দেশে, ওর কাজ করায়, তখন আমার চাকরি টাকরি নাই, তখন আমি আবার আসলাম কনস্ট্রাকশনের কাজ করার জন্য। তাই সে মাটি কাটার যে কাজটা, ফ্লোর শুরু করলে যে কাজটা করা হয় ওই কাজ, তো ওই কাজটা করা অবস্থায় তো পাশের যে বিল্ডিংটা এটা হলো আপনার গুলশান এক নম্বরে, একবারে জিলপারের সাথে।
ওকে।
তারপর ওইখানে কাজ করি, তো পাশের বাসার সামনেই পাশেই একটা মেয়ে বাসায় কাজ করে, নাম হচ্ছে কল্পনা। তোর সাথে আমার মানে এভাবে চোখের দেখা দেখি হয়, বা দূর থেকে আমি যেখানে কাজ করি রোডের ওই পারে ওর বাসা, মানে ওই কাজ করে বাসায়, আর আমি ওই পাশে বিল্ডিং এর কাজ করি, মানে দেখা হয় কথা হয় না। এমন অবস্থায় আরেকদিন হঠাৎ করে আমাদের কাজ শেষ হওয়ার পরে আমিও বাজারে যাইতেছি, তখন দিয়ে ওই আর ওর এক বাবি, ওরা বাবি ননদ দুজনে বাসায় কাজ করতো। বাসার মহিলা নাকি ধানমন্ডিতে থাকতো, ওরাই থাকতো, কাজের লোকগুলাই থাকতো বাসায়, কাজের একটা দারোয়ান আর ওই মেয়ে দুইটা, ননদ বাবি দুজন। রাস্তার মধ্যে ওদের সাথে দেখা হইলো, দেখার পরে কথা বললাম, কথা বলার পরে অনেকক্ষণ যাবতীয় আপনি আপনি করে কথা বললাম। কথা বলার পরে বললাম যে আপনার সাথে তো আমার এখান ব্যক্তিগত কিছু কথা ছিল, কথা বলার সময় পাওয়া যাবে? আমরা তো আর মাত্র 3 দিন আছি এই জায়গায়, তো আমরা তো দেশে চলে যাবো, এই বিল্ডিংটা ভাঙ্গা ফেলাইবো, নতুন করে বিল্ডিং করবো। ম্যাডাম এখান থেকে চলে গেছে সব জিনিস লিয়ে, আমরা মাত্র 3 দিন আছি। তো বললাম যে তাহলে কিভাবে দেখা করা যাবো? কয়েকটা নাম্বার আছে আমাদের এলাকার, ওই নাম্বারটা দেওয়া যায়, এই নাম্বারে ফোন দিলে আমার ডাইকা দিব।
আচ্ছা,
ওইটা বললো ওর কাকার নাম্বার।
মেয়েটার নাম
ফোন ছিল স্যার কল্পনা।
কল্পনা, ওকে।
তখন ওর সাথে এরকম ভাবে কথা হল, 3 দিন পরে ওই চলে গেছে। যাওয়ার পরে আমি কিছুদিন কাজ করলাম, কাজ করার পরে আবার বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে তো বললাম যে ওর তো নাম্বারটা আছে, তো দেখি একটু ফোন দিয়া।
আচ্ছা,
তো ওর দেশে ফোন দিলাম, দেওয়ার পরে বললাম যে কল্পনা এরকম করে আমার এই পরিচিত হয়, তো বলছে যে নাম্বারে ফোন দিলে নাকি পাওয়া যাবো। তো বললো যে ওর বাসা তো আমার বাসার সাথে, তো এখন তো আর দোকানে রাখা যাবো না, আমি যখন বাসায় যাবো তখন তোমার তুমি তখন একটার পরে ফোন দিও। এরকম বলার পরে আমি একটার পরে ফোন দিচ্ছি।
আচ্ছা,
ওর সাথে কথা বলো। কথা বলার পরে বললে তখন বললো যে আপনি কি আসবেন বগুড়া? ওদের বাড়ি হচ্ছে বগুড়া,
বগুড়াতে। ওকে।
তখন আমি জানতাম না যে বগুড়াটা আসলে কোথায়।
ওকে।
আমি তখন শুধু ঢাকা আর আমার এলাকা ছাড়া তেমন কিছু চিন্তা
না।
তখন আমি আমার কাকা ব্যবসা করতো ওই চাউলের, তখন বলতো যে বগুড়া থেকে চাউল আনি। তখন আমি ভাবলাম যে বগুড়া মনে হয় আমাদের বাড়ির আশেপাশে বা কাছাকাছি এরকম হবে। তখন ওরে আমি বললাম যে বগুড়াতে কিভাবে যাইতে হয়, একতা গাড়ি আছে, একতা গাড়িতে উঠলেই বগুড়া আসতে পারবেন।
কল্পনা আপনাকে কথা বলছে, বগুড়াতে ভাবে আসতে হবে,
এইভাবে আসতে হবে। তখন আমি আমাদের এলাকায়, তখন আমি আমার কাছে 2,500 টাকার মতো মনে হয় আছে, কাজ করে নিয়ে গেছিলাম। তো এই পক্ষে 2,500 টাকা নিয়ে আমার মনের মধ্যে জিত যে যত তাড়াতাড়ি পারি বিয়ে করুন,
মানে যেহেতু So this is the thing, প্রিয় শ্রোতা, এই জন্যই বলি ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওর লাইফে বিয়ে জিনিসটা এসছে এমন ভাবে ও বুঝেই উঠতে পারেনি। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে, যখন না প্ল্যান করে ফেললো যে না ঠিক আছে এবার ঘর সংসার করবো, তখন দেখা যায় আরেকজন বিয়ে করে নিয়ে গেছে। তো ওর কাছে বিয়ে জিনিসটা একই সাথে আতঙ্কের এবং একই সাথে একটা মিস্টেরিয়াস ওয়ার্ল্ড আমরা বলবো। এবং ওর সিদ্ধান্ত দেখেন যে যত তাড়াতাড়ি হোক প্রেম ট্রেম যা হবে আগে বিয়ে করে ফেলবো, যাতে কেউ না নিতে পারে। আমি ঠিক বলেছি?
ওইটাই আর কি আমার মনে হয়।
বিয়ে করার চিন্তাটা তো আপনার মাথার মধ্যে আছে, ঠিক আছে, আমি আমার জায়গাতে এরকম মনে করেছি। আপনার কাছে কি মনে হচ্ছিল যে যাই কিছু হোক না কেন বিয়ে করবো? প্রেম তো কখনো হয়নি সেই অর্থে, কথাবার্তা তো তেমন
না, কথাবার্তা তেমন হয়নি, শুধু একটাই মানে মাথার মধ্যে আমার সবসময় জ্যাসমিনের চিন্তাটা মাথায় ঘুরতো।
রাইট,
জ্যাসমিন রে বলতে গিয়ে তখন ভাবতে যত তাড়াতাড়ি বিয়ে করলে পারি তত তাড়াতাড়ি আমার মাথা থেকে এটা সরে যাবে।
ওকে, তারপর?
তো এরকম মনে করার পরে আমি শুরু করলাম আবার যে যাবো।
ওকে।
তখন বিকাল মনে হয় আনুমানিক 4টা বাজে, তখন আমার এলাকা থেকে রওনা দিলাম, ফোন নাম্বারটার উপরে নির্ভর করে ওদের এলাকায় ছুটলাম।
আচ্ছা,
তারপরে গাড়ি গেল বগুড়া গিয়ে নামলাম, তখন রাত্র 2টা বাজে।
আচ্ছা,
তখন এখান থেকে গাড়ি তুলছি মনে হয় 10টার পরে, 2টার সময় নামলাম, নামার পরে ফোন দিলাম, তখন দেখি নাম্বারটা আবার ফোন খোলা। তো বললাম যে তোর শুনছি যে ওর কাকা, তো আমি আবার বললাম যে আঙ্কেল আমি তো আপনাদের এলাকায় আসতেছি, তখন আমি তো বগুড়াতে আসছি, তখন কিভাবে আসতে হইব? তখন বললো তুমি ঢাকা থেকে বগুড়ার গাড়ি তুলছে কেন, তুমি নৌকার গাড়ি তো, এটা শান্ত হার নাম তা।
ওকে,
তো আমি তো আর জানা নাই, তো আমি জানি বগুড়া, তো বগুড়া হিসাব করে উঠলাম,
তো বগুড়া থেকে শান্তহার তো আরো দূরে,
শান্তহার আরো দূরে। তখন আমাকে বললো এখন শান্তহার আইতিব, তখন আমি আবার শান্তহারের গাড়িতে উঠলাম। তখন রাত্র 2:30 বাজে এরকম টাইমে, তো শান্তহার আইসে নামলাম, তখন 1 থেকে 1.5 ঘন্টা সময় মনে হয় লাগছে শান্তহার আসতে। তো শান্তহার আসার পরে ফোন নাম্বারটা বন্ধ, ফোন নাম্বারটা বন্ধ, তো এখন কোথায় যাবো? তখন আর মাথায় কোনো কাজ করতেছে না, তো এইভাবে আমার টাকাও মনে হয় 1,000-1,200 টাকার মতো চলে গেছে, আর 1,000 টাকা আমার মতো সাথে আছে।
ওকে,
তখন অনেকেই বলতে আছে শান্তহার খুব ডেঞ্জারাস জায়গা, তো এখানে খুব সাবধান, মানে বাসে আমার সাথে যারা আসছে তারা বলছে। তো আমি শান্তহার নামার পরে একটা গেস্ট হাউসে গেলাম, তখন বললো যে 200 টাকা লাগবো এই রাতটুকু থাকলে। আমার তো আর ঘুম নাই, শুধু রাতটুকু পাস করা, যে রাতটুকু পাস করলে কখন মোবাইল খুলবো তখন আবার সামনে পথ আগাম। তখন সকাল 8টার দিকে মনে হয় ঘুম ভাঙছে, হালকা একটু ঘুমাইছিলাম, তখন 8টার দিকে আবার ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বললো যে তুমি আসো এই শান্তহার থেকে, ওইটা বলে সাতিংগ্রাম, তুমি সাতিংগ্রাম আসো। তখন বলে কিভাবে আসবো, বলে টেম্পো আসে রিক্সাও আসে। তখন সাতিংগ্রাম গিয়ে নামলাম, পরে ওরা বললো যে কালাম বা মোস্তফা ওদের বাড়ি বললে, ওরা আবার অনেক বড় নেতা, ওদের বাড়ির পাশেই ওরা থাকে।
আচ্ছা,
ওদের জায়গা জমি কিছু নাই, ওরা থাকে অন্যের এক জায়গায়, অন্যের জায়গায় ওরা ভাই বোন হচ্ছে 3 বোন 2 ভাই, আর সৎ মা আপন মা নিজের মা মারা গেছে অনেক আগে। তো ওইরকম যাওয়ার পরে মিষ্টি মিষ্টি কিনে নিয়ে গেছিলাম, তো যাওয়ার পরে আমার সম্পূর্ণ টাকা ক্লিয়ার শেষ, ওই পর্যন্ত পয়সাও শেষ, আমার টাকাও শেষ। তো যাই বেড়াইলাম, বেড়ানোর পরে ওর বড় ভাই আসলো, ওর বড় ভাই আবার ওই এলাকার মধ্যে তারই খায়, মানে তারই যেদিন খায় ওইদিনই পাগলামি শুরু করে। তখন পাগলামি নেশা করে, তখন আমারও নিয়ে গেল, ঢাকা থেকে কল্পনা পরিচিত লোক আসছে, তো বন্ধু বান্ধবের হিসাব মনে করি ও আমার নিয়ে গেল এলাকায় ঘুরতে। তো ওই আবার কল্পনার এক বোনের জামাই, মানে আমি যাওয়ার পরে ওরা খবর পায়, ওরাও আসছে। আইসা মনে করেন যে ওই গিয়াহেরা তারই খাইছে, ওর বোনের জামাইও খাইছে, আমারও একটু খাওয়াইছে, তো আমি দেখলাম যে খারাপ লাগতেছে, আমি আর খাইনি। খাওয়ার পরে ওরা ঘুরে গেলে বিকালবেলা যখন বাড়িতে আসছি, তখন আবার নিজেরা নিজেরাই গন্ডগোল শুরু করে দিছে নেশা অবস্থায়, আর বউয়ের ওই মাস শুরু করে দিছে। এমন অবস্থায় এলাকার লোকজন আবার আছে হেরাওয়ায়, আবার কল্পনার ভাই ওরাও কিছু মাইর দিছে, মাইর দিয়ে গেছে তুই এলাকাতে বাইর, ওই থাকে আবার শান্তহারে বাসা।
আচ্ছা,
বাড়া থাকে আর ওরা থাকে সাতিংগ্রাম, ওদের বাবা মা এই জায়গায় থাকে, কল্পনা থাকে। তো ওখানে তখন এই রাত্রে জনে গন্ডগোল শুরু হলো, তখন আমার বললো যে ওই ছেলেকে, যে আমি বললাম যে এরকম এরকম ফোনে আমার সাথে সম্পর্ক, এই জন্য আমার আসতে বলছে, আমি আসলাম। তো ওর বোনে বলতেছে তুমি আপনি কি আসছেন, ঠিক আছে ভালো কথা, তখন তো এরকম গন্ডগোল অবস্থায় আপনার মান সম্মান এসব যাইব, আপনি করে বিয়ে করবেন? আমি বললাম যে হ্যাঁ বিয়ে করবো। তখন ওই যে যার সাথে ফোনে কন্ট্যাক্ট মানে কথা বলে গেছিলাম, তো ওনারা আবার ওনার ছোট ভাই যে উনি অনেক বড় নেতা, তো উনি এসে বিচার করলো যে ঠিক আছে আসছে যখন বিয়েই পড়ায় তো, এই কথা বললো। তো আমার বলছে যে তোমার বাপ মা ওদেরকে, আমি বলছি যে এইগুলা সমস্যা নেই, পরে আমি আজ ম্যানেজ করে নিবো, আপনারা বিয়ে পড়ায় দেন। এরকম বলার পরে ওর বাপ মাও বললো, অনেক রিকোয়েস্ট করলো এলাকার নেতারে, তখন ওরা বিয়ে পড়ায়ছে। বিয়েদের পরে এদের পরে 2 দিন থাকলাম বগুড়া, বগুড়াতে বললাম যে তুমি থাকো, আমি ঢাকাতে যাই গিয়ে কিছু কাজ টাজ করি, তারপরে আমি বাসা নেই, তারপরে তোমার নিয়ে আসবো।
আপনাদের বাড়ি কোথায়, আত্মীয় স্বজন কোনো কিছুই তারা দেখলো না?
কোনো কিছুই দেখলো না।
বিয়ে জিনিসটা এতটা সোজা, মানে আমাদের এই পশ্চাৎপদ সমাজে কি বলবো, মাই গুডনেস। কিন্তু এখানেই থেমে থাকা নয় প্রিয় শ্রোতা, আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে গেস্ট আজকে এখানে কনফেস করছে আমাদের JBSB-তে, তার জীবনে একটির পর একটি দুর্ঘটনা এবং এই বিয়ে জনিত ঘটনা 16টি বিয়ে সে করেছে। স্টোরিটা অনেক আগে আমি রিভিল করে দিলাম, যেটা শুনে অনেক বেশি অবিশ্বাস্য মনে হলেও সত্য। এখন পর্যন্ত যে দুটো ঘটনা শুনেছি তাতে আমার কাছে মনে হচ্ছে এভাবে যদি 16টি ঘটনা আমাদেরকে শুনতে হয়, শুনতে হবে, ইনফ্যাক্ট অবিশ্বাস্য কোনো কিছু হবে না। এটাই শুধু না, জীবনে আরো অনেক অপরাধ জড়িয়ে আছে, সেগুলো আমরা একের পর এক জানবো। বলুন, তারপর 2 দিন পর আপনি ফিরে আসলেন ঢাকাতে?
হ্যাঁ, 2 দিন পর ঢাকাতে ফিরে আসলাম, আসার পরে আবার এই কাজ শুরু করলাম কনস্ট্রাকশনের কাজ করার পরে। তো আমাদের এলাকায় আরো কিছু লোক আছে, ওরা আমার সাথে কাজ করে, কাজ করার পরে তো
বিয়ের কি কাবিন টাবিন হলো?
হ্যাঁ, কাবিন টাবিন হয়েছে।
কত টাকা দেয়া হলো, দিন মোহর বা এরকম কোনো কিছু কি মনে আছে?
মনে আছে, 50,000 টাকা কাবিন দিয়েছিল, ওসল দেয়নি,
ওসল কোনো কিছু দেয়নি,
দেয়নি।
বাড়ির ঠিকানা ঠিকানা তো নিল, সেখানে রিয়েল ঠিকানা দিয়েছিলেন?
আমি?
হ্যাঁ,
না,
রিয়েল ঠিকানা,
রিয়েল ঠিকানা দেয়নি, গাজীপুরের ঠিকানা।
ওকে, তারপর?
তারপর কিন্তু মুখে যে ঠিকানাটা দিছিলাম ওর দোলা বাইরে, বলছিলাম যে আমাদের জিজ্ঞাসা করছিল যে আমাদের বাড়িতে গেলে কিভাবে যাইতে হয়, কারণ ওইটা বলার সাথে সাথে ওইটা বলছে একদিক দিয়ে, ওর দোলা ভাই কিন্তু লেখছে একদিক দিয়ে। দেখার পরে ওইটা ওই মানে তার পরবর্তীতে বিয়ের করার ওর দোলা ভাই কিন্তু ওই আসার আগে আমাদের বাড়িতে আসছিল।
ওকে ওকে,
তখন আমি চলে আসলাম, আসার পরে তো আমি এমনি আমার এক দুঃসম্পর্কের ভাই হয়, ও আমার সাথে কাজ করে, তো আমি বললাম যে আমি তো বিয়ে করে ফেলাইছি, এরকম বলার পর কথা কি আর বিয়ে করছে, আমি না বগুড়াতে বিয়ে করছি, এরকম ইত্রামি করে একটু কথা বলছি, কথা বলার পর আমি দুদিন কাজ করতেছি, এমন ওই মুহূর্তে ওই গেছে বাড়িতে, গিয়া তো এলাকার মধ্যে বলছে যে ওই বিয়ে করছে।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা শুনলাম আমরা এই মুহূর্তে, চার মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে চাই। যারা যাহা বলিব সত্য বলিবতে এসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে চান, তারা আমাদেরকে ফোন করুন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফিরে আসছি ঠিক চার মিনিট পর। Royal Tiger Drink presents Jaha Bolibo, Shubto Bolibo. Recharge yourself. 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
শুনছেন এনার্জির দুনিয়া, জয়েন দ্য গ্যাং ফিচারিং সোয়াদ, ব্রট টু ইউ বাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। সবাই এসেছে ঘুরে তারাবার, সবাই এসেছে এগিয়ে যাবার, নতুন সময় নেই প্রয়োজন, রয়েছে অর্থ উন্মাদনায়, এবার তোমাকে আটকায় বাতাসকে তুমি কর শাখায়, এনার্জি দুনিয়ার এই আহ্বান, জয়েন দ্য গ্যাং, জয়েন দ্য গ্যাং, জয়েন দ্য রয়্যাল টাইগার গ্যাং, জয়েন দ্য গ্যাং, জয়েন দ্য গ্যাং, জয়েন দ্য রয়্যাল টাইগার গ্যাং।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
চাঁদে যেতে খরচ কেমন লাগে?
বেশি না। আমার খালাতো ভাইয়ের চাচার বড় ছেলে আছে না স্যার, জিজ্ঞেস করবো।
কর
দাঁড়া, ড্রিঙ্কটা শেষ করে নি।
ততক্ষণে যদি পৌঁছে যাই?
কই
জানবে?
তাহলে জানাই টিকিট কত
রায়। একটার পর একটা চলবে আর বাড়বে ফিলিংস, প্রেফার অন্যরকম ফিলিংস।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চার মিনিট পর আরো একবার ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সাউন্ডে রয়েছে মঞ্জুর, আজকের অতিথি হচ্ছে সজীব। আমরা শুনছি সজীবের জীবনের অপ্রিয় সত্য। কথা না বাড়িয়ে আমরা আবারও ফিরছি মূল গল্পে। সজীব, আমরা যেখানটাই ছিলাম তারপর
তখন ওই গিয়ে বললো যে বাড়িতে যে
বিয়ে শাদী করে ফেলেছে,
যে মামা মানে ওই ছেলেটা মানে নাম আবল, আমার দুঃসম্পর্কের ভাই হয় আর কি, তো বললো গিয়ে আমার আব্বরে যে ওই বিয়ে করছে। এই কথা শুনে আমার আরেক কাকা আবার আব্বারি জেরাতো ভাই, ওরা অনেক গরিব, ওরা ওই কনস্ট্রাকশনের কাজ করে, ওনারে পাঠাইছে যে ওর কাছে যাও তো গিয়া দেহ তো অবস্থা দেখি।
আচ্ছা,
পরে ওই আসলো কাকা, আসলো আমার কাছে, ওনার নাম হচ্ছে আব্বাস।
আচ্ছা,
আসলো আর কি আমার
বাড়ি থেকে,
বাড়ি থেকে ওই কাকা আসলো, আইসা জিজ্ঞাসা করলো যে কি কয় তুমি, বলে বিয়ে করে ফেলেছে। আমি কে কয়, আমি আবার অস্বীকার করছি, কে কইছে? আবার লেগে বাড়িতে এগুলো বলছে। না না, আমি তো কোনো বিয়ে শাদী করিনি। আমি এরকম বলছি, ঠিক আছে তোমার আব্বু কইছে তোমার নিয়ে যেতে। আমি ঠিক আছে চলেন। আমি আবার আসলাম সাথে সাথে আমাদের বাড়িতে, আসার পর আমার জিজ্ঞাসা করলো, আমি অস্বীকার করলাম। তো এগুলো বলছো আমি কেমনি ট্রেম করে বলছি।
আচ্ছা,
ওই কথা বললাম আম্মুরে আব্বুরে সবাইটাই। এই কথা বলার পরে তো আম্মা বলতেছে যে এরকম যখন একবার এরকম কথা ওই ঠিক আছে গেতে কাজ করে না, বিয়ে করে ফেল।
ওকে,
আব্বারে বললো এই কথা।
হাই হাই,
মানে এই কথা বললো তো আমি তো অস্বীকারই করছি, বিয়ে করি নাই। এখন তারপরে আমার ছোট থেকেই আপন খালাতো বোনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল এরকম শুনছি আর কি। তো বা ওর মানে আমি আমার নিজের বোনের মতো মনে করতাম, খালাতো বোন খালাতো বোনই মনে করতাম, যে ওই আমার ওয়াইফ হবে এরকম কোনো আশাই করি নাই। তখন ওই ক্লাস সিক্স না সেভেনে পড়ে ওই মেয়েটা, তখন ওই খালাত আমার খালুরে আর খালাম্মারে খবর দিল, মানে আমার নানির বাড়ি, আমার বাড়ির এই গ্রাম আর ওই গ্রাম পাশাপাশি আর কি। নানির বাড়িতে আসলো, খালাম্মা খালু, তখন আম্মার আব্বা আর আমার আম্মা গেল নানুকু বাড়িতে। যাওয়ার পরে ওই খালাম্মা খালুরে বলল যে এখন ওরে বিয়ে করামু, তা আপনারা কি কর, আপনারা রাজি থাকেন তাহলে আপনার মেয়ের এখনই বিয়ে করাম। আমার আব্বা আবার একরোখা মানুষ, যেটা বলে ওইটি করে। বলার পরে তো ওরা বলতেছে যে এখনো তো অনেক সময় আছে সামনে, আরো যাক এক বছর, মেয়ে ছোট যেহেতু। এখন এই কথা বলার পরে বলছে যে না, যদি বিয়ে দেন তাহলে এখনই দিতেই বোন, নাহলে অন্য জায়গায় আমার ছেলের বিয়ে করা। কথা বলার পরে তো নানু
খালাতো বোনের নাম কি ছিল?
লাকি।
লাকি এদিকে জেসমিনকে একবার বিয়ে করা হয়ে গেল, তারপরে কল্পনাকে বিয়ে করে আপনি দুই বিয়ে করে ফেলেছেন এর মধ্যে।
এর মধ্যে দুই বিয়ে হয়ে গেছে।
এখন আপনার এই খালাতো বোনের সাথে বিয়ের কথাবার্তা চলছে, যার নাম হচ্ছে লাকি।
ওকে, তারপর এখন আমার মামা বিয়ে করে নাই, মামা রে বলছে আর নানু রে বলছে, তখন বলছে যে আপনারা মানে আমার খালাম্মা আর আমার আম্মা বা আমার আব্বা আমার খালো যদি রাজি থাকে তাহলে তাদের কোনো সমস্যা নেই, তারা হাও বলে না নাও বলবো না। এরকম বলার পরে তো খালু বলছে যে ঠিক আছে ঠিক আছে বলার পরে আমার খালাতো বোন নিয়ে একদম আমাদের বাড়িতে চলে আসছে এই রাত্রি।
ওকে,
আনার পরে সকালবেলা একদম হলো টলো দিয়ে বিয়ে টিয়ে পরে কমপ্লিট।
আপনি বললেন না তখন যে আপনি মেয়েটাকে বিয়ে করেছেন?
না, আমি বয়ে আর বলিনি, প্রথম অস্বীকার করছি, তারপর আর বলিনি যে আমি বিয়ে করছি।
কিন্তু আপনার তো মানে এই বিয়েটা বিশেষ করে আপনি তো কল্পনাকে কাবিন করে বিয়ে করেছিলেন। ওকে, এরপরটা আপনি কাবিন করেই করলেন?
হ্যাঁ, এরপরটা মানে একদম আনুষ্ঠানিক ভাবে আমার বাবা মা বা আমার খালু খালাম্মা সবাই একসাথে হয়ে, তারপর আনুষ্ঠানিক ভাবে বংশের লোকজন আছে তো এরকম ভাবে এখন বংশের লোকজন সবাই মিলে আত্মীয় স্বজন মোটামুটি যারা আসলে সবাইকে মোটামুটি খবর দিয়ে তখন আনুষ্ঠানিক ভাবে মোটামুটি বিয়ে হয়েছে। তো এই বিয়ে কিছুদিন হওয়ার পরে তখন আমি চিন্তা করছি যে কল্পনার কাছে তো আর যাইতে পারতেছি না, না যাওয়ার কারণে আর হাতে আমার কোনো টাকাও নেই। একটু ভুলেছে কথাটা, মানে আমি যে অস্বীকার করছি বাড়িতে আসার পরে, কিন্তু কল্পনার লেগে আমার মন ঠিকই চলতেছে, কিন্তু আমি যে বগুড়া পর্যন্ত পৌঁছামো ওই টাকাও আমার কাছে নেই। তখন আমার মাথার মধ্যে একটা ব্রেন আসলো যে আমি যদি অস্বীকার করি বা এখানে বিয়ে করি কথা মতো রাজি হই তাহলে অবশ্যই কিছু টাকা পাম। তারপর
মানে কল্পনাকে আপনি তখন মিস করতেছেন?
মিস করতেছি বা আমার চিন্তা করছি যে ওইটাই যে আমার খালাতো বোনের বিয়ে করলে কিছু টাকা পামো, সালাম টালাম করলে আমাদের এলাকার সিস্টেম হয়েছে কিছু টাকা দেয়।
আচ্ছা,
বা নিজের ফ্যামিলি থেকেও পাওয়া যায় বা শ্বশুর বাড়ি এলাকা থেকেও পাওয়া যায়, তো ওইটা আমার মাথায় একটা কাজ করলো যে ওই টাকাটা হইলে ওরে আমি টাকা বা নিয়ে আসবো। কিসের পর যে কি করতেছি ওইটা কিন্তু আমি বুঝতেছি না, মানে এরকম মাথার মধ্যে একটা দান্দা খেলছে। তারপরে এর মধ্যে বিয়ের তিন দিন পর ওই যে বললাম না যে ওর দুলাভাই যে লেখছিল, কল্পনার দুলাভাই, কিন্তু কল্পনা ঢাকা তো আসে নাই বা ওদের এলাকায় আছে, ওর দুলাভাই এসে পড়ছে চার দিনের মাথা। বিয়ের চার দিন কমপ্লিট হওয়ার পরে চার দিনের মাথা তো আসছে
আপনার বাড়িতে উঠছে?
আর না, আমাদের এলাকার বাজারে উঠছে।
আচ্ছা,
বাজারে উঠছে, কিন্তু আমি ওই বাজারের মধ্যে দেখি ওরে, আমি দেখে অবাক হয়ে গেছি, মুখের ঠিকানার মধ্যে ওই কেমনি আসলো এত দূর থেকে?
মাই গুডনেস।
তবে দেখে তো বললো যে আমি বললাম কিভাবে আসলেন আপনি এত দূর থেকে, আমার খবর নাই জানা অনেক ফোনও নাই, এমনিতেই আসলাম দেখ। তারপরে সাথে সাথে আমি নিয়ে আমাদের বাড়িতে গেছি, যাওয়ার পরে গেহার আমার গেলাম একটা ডাকাতের জন্য কাজ করতাম, তো ওইখান থেকে একটা লোক আসছে।
লাকি কি তখন আপনাদের বাড়িতে?
তখন আমাদের বাড়িতে,
বিয়ের চার দিন পরে।
বিয়ের চার দিন,
বিয়ে বাড়িতে দেখলেই বোঝা যায় যে এই বাড়িতে বিয়ে হয়েছে, সম্ভব কিছু না কিছু
পুরো সম্পূর্ণটাই বুঝে ফেলাইছিল।
বুঝে ফেলছে,
বুঝে ফেলাইছিল। তখন ওরে সময় টেমাই খাওয়া, তো ওরে সাথে নিয়ে আমি ডাকাইছি, এমনি কেমনে আমার না জানে আইলেন কেন, এখন কি বললাম আপনাকে আমাকে বাড়িতেই রাখবো, তেমনি কাজ করেন চলে যান। পরে কিছুদিন পরে গিয়ে আমি কল্পনা আনতেছি, এই কথা বললে ওরা বিদায় দিয়ে দিলাম।
তো বললো না, জিজ্ঞেস করলো না যে মেয়েটাকে?
না, এরকম কিছু
বলে নাই,
কিছু বলে নাই, কিন্তু বুঝছে যে এরকম কিছু হয়েছে। তারপরে ওই চলে গেল গা, তখন আমি আবার কিছুদিন পরে শ্বশুর বাড়িতে গেলাম, শ্বশুর বাড়িতে গন্তে মিলে কিছু টাকা পাইলাম, 3,000-3,500 টাকার মতো হয়েছে। তো আমি গেলাম ঢাকাতে, আবার গেলাম বগুড়াতে, কাউকে কিছু না বললে।
তখন আপনি জানতেন না যে ওর দুলোভাই জিনিসটা বুঝে ফেলেছে?
তখন ওদের এলাকায় গিয়ে শুনছি যে কিছু বুঝছে, তো আমি অস্বীকার করছি যে না বাড়িতে গিয়ে বিয়ে করো।
আচ্ছা,
আমি পুরোটাই অস্বীকার করছি। তখন মানে আমার মন মানসিকতাটা কল্পনার মধ্যে,
মানে কল্পনাকে আপনি তখন মানে লাভ করেন আর কি, যেটা যদি বলি। হ্যাঁ,
বা ওই যে আমার খালাতো বোনের সাথে সংসার করতেছি বা একসাথে থাকতেছি, ওর প্রতি আমার কোন মন মানসিকতাটাই নেই।
আচ্ছা,
এরকম পরিস্থিতির মধ্যে তখন আবার গেলাম বগুড়াতে, গিয়া না তার মধ্যে আসলাম ঢাকাতে। ঢাকাতে আইসা ওই যে প্রজেক্টে কাজ করতাম, তো ওইখানে মানে এক সিকিউরিটি ছিল, ওর নাম ছিল ফারুক, ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। তো ওর আম্মা এই প্রজেক্টের সামনেই আপনার ওই পান চা সিগারেট এরকম বিক্রি করতো, তো ওরা খালা খালা এরা বলতাম, তো খালার আসলাম যে খালা আমার একটা রুম লাগবে,
মানে ঢাকাতে আপনি কল্পনাকে নিয়ে আসবেন,
ঢাকাতে কল্পনা করছি। তখন খালার বললাম, খালা বলছে আচ্ছা ঠিক আছে। তখন খালার ফারুকের তখন একটা মোবাইল ছিল, ওর নাম্বারটা আমি নিছি লিখে। তারপরে গেলাম আবার বগুড়া, পরিমাণ আনুমানিক 2 মাস পর মনে হয়, 2 মাস মানে কল্পনার সাথে আমার ফোনে কথা হইতো বা দেখা হইতো না। তখন বগুড়াতে গিয়ে কল্পনার নিয়ে আসলাম আয়সা। তা আমার এলাকার এক বন্ধু ছিল, ওই আবার গাজীপুর, গাজীপুর দোকান না ছিল ওর, গাজীপুর চৌরাস্তার সাথে, তো ওর নাম হয়েছে বিল্লাল। তো ওরে ওর কাছে গেলাম যে গাজীপুরে ওইখানে গেলে একটা গার্মেন্টসে ওরে ঢুকাই দিব, আর আমি গার্মেন্টসে দিয়া মানে কল্পনা আমার সাথে ফোনে একটা কথাই বলতে বলবার যে আপনি আমার যদি না নেন তাহলে আমার একবার ঢাকা নিয়ে যান। আমার এলাকার মধ্যে এমন পরিস্থিতি হয়েছে, আমার মান সম্মান নিয়ে আমার বাবা মাও থাকতে পারতেছে না, এরকম পরিস্থিতি। ওইটি আমার মাথা যে আমি ওরা যেমনি পারি ডাকাতে আই না, এটা কাজে দিয়ে দিব। দেওয়ার পরে ওর হালে ওই থাকলো, আর আমার তো খালাতো বোন বিয়ে করছি, ওইটা খালি আমি থাকলো, এরকম একটা মনের ভিতরে আর কি ধারণা। এরকম করতে গিয়া ওরে গিয়া ডাকাতে ওরে আনলাম, বগুড়া থেকে আনলে গাজীপুর নিলাম। তো ওই আমার বন্ধুর মা ওরে দেখে বলতেছে, তোমার তো যেরকম পরিবেশ তুমি তো মনে হয় ওর সাথে বিয়ে হয়েছে। ওই অস্বীকার করছে না, কল্পনা অস্বীকার করছে না, বিয়ে হয় নাই, তেমনি পরিচিত আনছে আমার চাকরি দেওয়ার জন্য। শোনো, তোমার যে পরিবেশ, তোমার মানে ওর গলার মধ্যে একটা রূপার চেন ছিল, কারণ দেখার পরে বলছে যে ওদের যে বাড়ির অবস্থা, ওর আব্বা দীর্ঘ 10 বছরের মতো বিদেশ ছিল, আর এখন আইসা মাছের প্রজেক্টের ব্যবসা করে, বা ওদের বংশগত বিরাট ডেঞ্জারাস।
আপনার
সমাজ বলছে আর কি, যে তোর দাদারা আদি আমল থেকে রাজনীতি করে, ওর দাদা পাকিস্তান আমলে মেম্বার ছিল, আমার দাদার কথা বলছে, আমার দাদা পাকিস্তান আমলে মেম্বার ছিল আর কি এলাকার। তো ওরা যেরকম মানে ওদের বাড়িতে অনুষ্ঠান হইলে বা বিয়ে হইলে এলাকার মন্ত্রী বা এমপিরা গিয়া দাওয়াত খায়। তুমি তোমার যে পরিবেশ, কল্পনা কিন্তু বাসায় কাজ করতো,
বুঝতে পারছি কাজের লোক ছিল,
কাজের লোক ছিল, তোমার যে পরিবেশ, এই পরিবেশে তো ওদের বাড়িতে কোনো সময় মাইনা নিত না। যদি এরকম কিছু করে থাকো তো সাবধান, সাবধান এরকম বলেছে, তুমি তোমার পথ ধরো এরকম। ওই পরে সকালবেলা ওই আন্টির সাথে ছিল, তো সকালবেলা ওঠার পরে আমার বলতেছে এই ঘটনা, কেন তো কোনো চাকরি মনে হয় হইতো না, আর ওই মহিলার কথা তো এরকম বলতেছে, দাঁড়াতে দেখি কি করা যায়। তখন আমি আবার ওরে নিয়ে ডাকাতে আসলাম গুলশানে, ওই যে ওই ফারুকের আম্মার কাছে। ফারুকের আম্মার কাছে গিয়ে বললাম যে আন্টি এখন একটা রুমের দরকার, একটা হয় একটা মেয়ের সাথে ওরে উঠায় দেন। তখন গুলশান নতুন বাজারে একটা খন্দকার বাড়ি বলে, খন্দকার বাড়িতে একটা মেয়ে, ওদের বাড়ি ও কাপাসিয়া, ওই মেয়ের সাথে ওরে দিল কল্পনারে। কল্পনারে দিলে দেওয়ার পরে আমি ওখান থেকে চলে গেলাম ওর বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পরে মানে ওরা কিছু, বাড়ির লোকজন কিছু সন্দেহের উপরে রাখতেছে, ঘটনা কি ওই ডাকা কি আছে, এখন ডাকাতে যাই কি লেগে,
ঘন ঘন ডাকাতে যাচ্ছে,
ঘন ঘন ডাকাতে,
বাড়িতে হচ্ছে লাকি, ডাকাতে হচ্ছে কল্পনা।
এরকম আসা যাওয়ার পথে তখন ওরা একটু সন্দেহের উপরে করছে। আমি আইসা ডাকাতে 10-15 দিন থাকি, আবার যাই, চাকরি করি না, কোনো কিছু করি না, কি করি। তখন আমার আব্বু একদিন বলল কি, যে তুই যদি এরপরে থেকে ডাকা যাস তো তোর বউয়ের সাথে নিয়েই যাবি ডাকা, এছাড়া তুই আর ডাকা যেতে পারবি না। তো এরকম বলার পরে তখন আমার আব্বু তো আবার মাছের প্রজেক্টের ব্যবসা করে, তো আমারে আবার একটা মাছের প্রজেক্ট করে দিয়ে বললো এটা আজ থেকে তোর,
যাতে আপনি কোনোভাবে বাড়িতে স্টে করেন সেই ব্যবস্থা করতেছে,
সেই ব্যবস্থা করতে। তো আমি এটা দেখি, আবার কল্পনার কথা যখন মনে হয় তখন ওই টাকাতে চলে আসি।
কল্পনা কি জানতো তখন যে আপনি বাড়িতে একটা বিয়ে করেছেন?
না, কল্পনা তখন একথা জানে না।
ওকে,
এরকম টাকাতে আসি আবার যাই, এরকম করতে করতে তখন পুরা আমার খালু পুরা সন্দেহ করে ফেলাইছে।
আচ্ছা,
অবশ্যই টাকাতে ওর কিছু আছে। তো বলল যে তুমি ডাকাকে লিখে যাও, আমার সরাসরি জিজ্ঞেস করছে। এমনি ডাকাতে এমনি আব্বার লোকের মাঝে মাঝে কথাই মিলে না, এই কারণে আমি ডাকাতে চলে যাই। তো বলতেছে না, তুমি ডাকাতে যেতে পারবে না, তোমার বাপে তোমার ব্যবসা এনে দিছে, মানে খালু মানে আমার শ্বশুর আর কি, তুমি এখানে প্রজেক্টে দেখবা, লোকজন পাহারা ঠিক মতো দেয় নাকি ওইটা দেখবা, খাবার দেয় নাকি ওইটা দেখবা, তুমি ওইটা দেখো না, তুমি দুদিন পর পর ডাকা চলে যাও। আর এরকম মানে আমাদের যে খালাত্ত বোনটা ছিল, ওইটা আমাদের বংশের মধ্যে প্রায় 150 লোক আছে, মানে সমস্ত বউয়ের মধ্যে ওই ছিল ফার্স্ট ক্লাস, এরকম সুন্দর চেহারা ছিল আর কি আমার খালাত্ত বোনের,
মানে যাকে আপনি বিয়ে করেছিলেন।
যাকে বিয়ে করেছিলাম লাকি। তো বলছে যে এরকম মেয়ে থেকে তুমি ডাকা চলে যাও, এটা তো কোনো হিসাবই মিলাইতে পারতেছি না,
নিশ্চয়ই কিছু একটা আছে,
নিশ্চয়ই একটা কিছু আছে, বা এর চেয়েও ভালো কেউ আছে, এরকম ভাবে সরাসরি খালো আমার বলছি। তো আমি অস্বীকার করছি যে ডাকাতে আমার কোনো তেমন কোনো কিছুই নেই। এরকম বলার পরে তখন আব্বা আমার একদম চাপাচাপি শুরু করলো, বা মারতেও আইসে ডাকা যাস কি জন্য। পরে এরকম বউয়ের সামনে যখন মারতে আইসে তখন মেজাজটা একটু খারাপ হয়ে গেছে, তখন আমি আবার চলে আসলাম ডাকা। আইসা কল্পনার এনেই থাকি, আমি একটা আবার কনস্ট্রাকশনের কাজ শুরু করি।
ওকে,
কাজ শুরু করতে করতে তখন এরকম করতে করতে মানে ডাকাতে বাড়িতেও যাই, বাড়িতে আবার ডাকা আসে, এরকম করতে করতে খালু আমার খালাতো বোনরা আমাদের বাড়ি থেকে নিয়ে চলে গেছে, যে আর এই জায়গায় দিব না, তখন আব্বা কইতেছে তোর যেই কারণে তোর বাড়িতেই আনলাম, বিয়েই করাইলাম, ওইটা যখন নিচে গা তাইলে আর তোর ওই ব্যবসা দেখা লাগবে না, তোর পর তুই দেখ।
মানে আপনার খালাতো বোনকে নিয়ে গেল, আলটিমেটলি আপনার স্ত্রীকে নিয়ে গেছে, তার পরিবারের লোকজন,
পরিবারের লোকজন নিয়ে গেছে, কিন্তু ডিভোর্স টিভোর্স কিছুই হয়নি,
বুঝতে পেরেছে। এবং সে কারণে আপনার বাপ বিজনেস থেকে আপনাকে সরিয়ে ফেলছে।
হ্যাঁ, বিজনেস থেকে আমাকে সরিয়ে ফেলাইছে। সরিয়ে ফেলানোর পরে আমি আবার চলে আসলাম ঢাকাতে, এসে আবার আমার কল্পনার সাথে থাকতেছি, গাইতেছি, কনস্ট্রাকশনের কাজ করি।
জি,
এমন তো অবস্থায় হঠাৎ করে একদিন তখন আমার খালু আবার ডাকাতে আসলো।
আচ্ছা,
মানে আমার খুঁজতে, কারণ আমি বাড্ডাস থানার সামনে একজনের সাথে দাঁড়ায় কথা বলতেছি, এমন তো অবস্থায় আমার পায়ে ফেলেছি।
আপনার খালু?
আমার খালু,
আপনার শ্বশুর?
আমার শ্বশুর।
জি,
কারণ পায়ে পাওয়ার পরে তো আমার জেরাতো ভাই এনে আবার ওই যে আপনার মহুরিতে কাজ করতো পুলিশদের সাথে।
জি,
তখন খালু আমার দেখার পরে বলতেছে আমি খালুরে দেখে ডাক দিছি কোথায় যাইতেছেন আপনি? তোমারই খুঁজতে আইছিলাম, যাক তোমার পাইছি ভালো হয়েছে, তো তুমি কোথায় থাকো, কোথায় কাজ করো এটা দেখতে এলাম।
আপনার শ্বশুর বলতেছে?
শ্বশুর বলতেছে ভদ্রাম বাবার পর্দানি বংশ অনেক প্রতাপশালী, মোটামুটি ভালো প্রতাপশালী, বংশগত ভাবে অনেক উপরে ওরা। পরে তখন আমার শরীর কাঁপ শুরু করছে, আমার বাসায় তো নেওয়া সম্ভবই না, বাসায় নেওয়া সম্ভব না, যেখানে কাজ করি উনি গেলেও খবর পাইয়া ফেলাইবো, ঢাকাতে আমার ওয়াইফ আছে। তখন আমার জেরার তো ভাই পলিটিক্স করে বললো যে আপনারা চলে যান, ওই কই কি করে না করে আমি আপনাদের সম্পূর্ণ কথা বলবো, এরকম আমার জেরার তো পলিটিক্স করে আমার খালুরে পাঠায় দিচ্ছে। পাঠায় দেওয়ার পরে তো খালু আবার চলে গেছে বাড়িতে, কিছুদিন পরে খালু অসুস্থ হয়ে গেছে।
আচ্ছা,
অসুস্থ হয়ে পরে ক্যান্সার নাকি হয়েছে এরকম শুনলাম, তো আমি তো আর দেখতে পারছি না গিয়া, এরকম কল্পনার সাথে থাকতে শিখাইতেছি, হঠাৎ কল্পনার প্রেগনেন্ট অবস্থা,
মানে
বাচ্চা
কল্পনা তখন কনসেপ্ট করেছে,
কনসেপ্ট করছে দুই এক মাস। তো আমি বললাম যে এই মন্ত অবস্থায় বাচ্চা নিলে তো সমস্যা, কি করবা, না আমি বাচ্চা রাখ। তো আমি আর বাড়াবাড়ি তেমন কিছু করছি না, তো আমি বললাম যে ঠিক আছে রাখো। আর বাচ্চা পেটে অবস্থায় তখন হঠাৎ করে খবর আসলো কি আমার ওই খালু মারা গেছে,
আপনার শ্বশুর মারা গেছে,
আমার শ্বশুর মারা গেছে। তখন মারা গেছে শুনে আমি তো আমার মামারে ফোন দিলাম যে এমন এমন ঘটনা, কি খবর, কহ ঘটনা সত্যই, তুই আইলে আই দেখা যা। তখন আমি আবার গেলাম, খালুরে দাফন টাফন করলাম, মানে আমিও তখন ওনার মেয়ের জামাই ডিফোর্স যেহেতু হয় নাই, কিন্তু উনি আমার মানে লাকি আমার কাছে নাই, ওদের কাছে নিয়ে গেছে। তখন ওখানে গেলাম, যাওয়ার পরে কাফন টাফন করে তখন আব্বা আসলো, আব্বা আমগো বাড়িতে এসে আমার মারধর শুরু করেছে, তোর কারণেই এই অসুস্থ হয়েছে আর এখন মারা গেছে। এই কথা আমার আব্বা যখন বললো তখন আমি আর বাড়িতে থাকতে পারতেছি না, তখন আমি আবার আসলাম ঢাকাতে। ঢাকাতে তো এখন কল্পনার সাথে আমার ভালোই চলতেছে সংসার, যখন বাচ্চা পাঁচ ছয় মাস হইব তখনই ওই কিরকম একটা ব্যবহার শুরু করে দিছে, মানে ওই আমার খালাতো বোনের কথা শুনছে, শোনার পরে কি জানি কিরকম একটা ব্যবহার শুরু করেছে, নোংরামি একটা ব্যবহার শুরু করছে। আমি আর সহ্য করতে পারতেছি না, ঘটনা কি এমন করতেছে কেন, মানে খাবার চাইলে কিরকম উল্টা পাল্টা করে, বা ব্যবহারটা কিরকম জানি একটা চেঞ্জ হয়ে গেল। তখন হঠাৎ করে আমি তখন বাড়ি দাঁড়াতে কাজ করি, এমন তো অবস্থায় একটা মেয়ে দেখি দাঁড়ায় রয়েছে বাড়ি দাঁড়াতে, কাজে আসার পথে দাঁড়ায় রয়েছে, ওর সাথে দাঁড়ায় একদিন কথা বলছি, কি ব্যাপার আপনার প্রত্যেকদিন আসা যাওয়ার পথে এই জায়গায় দাঁড়ায় থাকেন কি, এটা কি আপনার কাছে ভালো লাগবো, কি জন্য দাঁড়ায় থাকি? আমি না ভালো লাগবো না, প্রতিদিন আসা যাওয়ার পথে দেখি তো এই জন্য জিজ্ঞাসা করলাম, আপনি আপনার কাজে যান, আমার এই কথা বললো একটা ব্যাক সাইড। আমি আর কিছু না বইলা আইসা পড়ছি। পরের দিন যখন আবার কাজের থেকে আসতেছি তখন দেখি আবার একই অবস্থা দাঁড়িয়ে আছে, তো আমার দেখে হাইসা দিছে মেয়েটা। হাইসা দেওয়ার পরে জিজ্ঞাসা করতে আপনার বাড়ি কোথায়? আমি বললাম যে আমি আবার একটা জিনিস কি মাইমিসিং বাড়িটা সহজে বলতাম না কারোর কাছে, বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে একজনে বলতাম যে গাজীপুর।
কেন বলতেন?
কি জানি মাইমিসিং বললে একটা নোংরা নোংরা বাবাই তো নিজের মধ্যে, বা মাইমিসিং গফর গবারি হলে মানুষে খারাপ মনে করে,
এটা আপনার ফিল ছিল
তখন, এরকম বলতাম আর কি। তো তখন হাইসা দেওয়ার পরে কথা বললো, কথা বলতেছি এমন তো অবস্থায় পিছে থেকে আমার কাঁধের মধ্যে হাত দিছে একলো, হাত দেওয়ার পরে কি অবস্থা, ভালো, ভালো করার পরে একটু সামনে মানে কাঁধে এরকম ভাবে হাত দিছে, আমি আর লড়তেও পারতাছি না সরতেও পারতাছি না, আমাকে সামনে আটেন, তা আসছি একটু সামনে গাড়িতে উঠেন। আমি তো অবাক হয়েছি, কি ব্যাপার গাড়িতে উঠবো, মনে উঠেন উডেন কর পরে ওট কয়ে আমার এমন শুরু করছে, আমি তো আর বুঝতে পারতেছি না কি হয়েছে ঘটনাটা কি, পরে ওট কয়ে মানে গাড়ি ধরে একটা ধাক্কা দিয়ে মাইকের মধ্যে উঠে ফেলাইছে। তখন আমি আবার চিল্লাচ্ছি,
মেয়েটা কোথায় তখন?
মেয়েটা দাঁড়ায় রয়েছে ওই জায়গার মধ্যে, রাস্তায় দাঁড়ায় রয়েছে। তখন আমার কাছে ওট কয়ে যখন ধাক্কা মারছে তখন আমি চিল্লাচিল্লি শুরু করছি যে ছিনতাইকারী নাকি, তখন বলতেছে আমরা পুলিশ। তখন আবার সামনে যে দারোগা বসা ছিল তো উনি বলতেছে তোমরা বলবা না যে তোমরা পুলিশ, বললি তো হয়, তখন পিস্তল টিস্তল দেখা তখন মনে করলাম যে ওরা পুলিশ। তখন আমি বললাম যে আমি বললাম যে আমার অপরাধটা কি, খারাপ মেয়ের সাথে দাঁড়ায় কথা বুঝতে পারছিস না তোর অপরাধটা কি, তখন পুলিশের সাথে কথা বলতে পারতেছি না, কথা বললি আমার সাথে একটা আরেকজন মারপিট করতেছে মাইকের ভিতরে, তো আমি আর দেখি আর কোন কথাবার্তা বলি নাই। তখন না আমি কোনো মোবাইল টোবাইল ব্যবহার করি না, তখন বলতেছে যে তোর বাড়ি কোন জায়গায়, তখন আমি বললাম যে এই মিথ্যা কথাই বলছি যে আমার বাড়ি গাজীপুর। তখন যদি আমি সত্য কথা বলতাম তখন কিন্তু আমি সার পাইতাম, সার পাইতাম বলতে তখন আমার কাকা সূত্রাপুর থানার ওসি, আমার আব্বার আপন ফুফাতো ভাই, তো তখন যদি বলতাম যে মাইমিসিং গফরগাঁও বাড়ি, তো ওনার বাড়ি গফরগাঁও, এই দারোগার সাথে ওর পরিচয় ছিল, পরে যখন জেল থেকে বাড়িলাম তখন শুনলাম আর কি। তো আমার এরকম ভাবে ধরে নিয়ে লয়ে গেল গাও করির বিশ্বরণ, তো এখান থেকে আসামি টাসামি ধরলো আরো কয়েকজন, ধরার পরে নিয়ে গেল বাড্ডা থানা, বাড্ডা থানায় গিয়ে হেরা ওইখানে মিথ্যা অ্যাড্রেস দিলাম যাতে ধরা না পড়ি বা বাড়ি থেকেও না জানতে পারে। তো ওই যে আবার যে মোহরি বড়ার সাথে কইলাম যে এরম এরম ঘটনা তুমি যেমনে করো আমার বার করো, তো ওই করলো কি যে ওই মনে করছে যে বাপ যেহেতু বিদেশ থাকছে বা আদিগত বংশগত টাকা পয়সা আছে, তো মনে করলো যে কিছু ইনকাম করবো, ইনকাম করবো, ওই তো ধান্দা ওরা দালাল। তো ওই বাড়িতে ফোন দিয়ে বললো যে প্রায় 50,000 টাকার মতো লাগবো, ওরা ছিনতাই মামলায় অ্যারেস্ট হয়েছে। এরকম যখন বললো, তখন বলার পরে তো ওই আমার কাছে কি যে তুমি সমস্যা নাই, এক রাত্রে জায়গায় থাকবা, কোর্টে ওটাইবো, কোর্টেতে আমি তোমার সরিয়ে নিয়াম। এরকম বললো, আমার জীবনে কখনো এর আগে পুলিশ টুলিশ কিছুই ধরেনি। পরে আমার নিয়ে গেল গা, নেওয়া যাওয়ার পরে কোর্টে গেলাম, কোর্টে যাওয়ার পরে আমার আপনার দেখি কবির বাইরে আর পাই না। তখন না দেখা যখন জেল রেখে দিল 7 দিনের, মাথা আমার পুরা খারাপ হয়ে গেল গা। 7 দিনের জেল পাসানি মামলা না কি বলে, আমি তো ততটা বুঝিও না। তখন আপনার আমার নিয়ে গেল গা ঢাকা কেন্দ্রীয় কারাগারে, গিয়ে হেরা 5 দিনের মাথা। তো আমার আম্মু মানে শুনছে, খবর তো শুনছেই, ফোনে এক লোক দেওয়া জামিন করাইলো, জামিন মানে একেবারে খালাস করে বার করে নিয়ে আইলো। পর 2 দিন মানে টাকা গেছে, 4-5 হাজার টাকার মতো গেছে। ওই কাকাই খবর পায় হেরা, ওই লোক দিয়ে কাকাই ব্যবস্থা করে বার করে ফেলাইছে। তো বার করে বলছে যে আমার যে লোকে বার করছে ও আর এক আমার মাস্টার কাকার ছেলে, বার করার পরে বলছে যে তোর এখন বাড়িতে নিয়ে যেতে। মানে এই কথা বলার পরে তো আমি মহাকালী পর্যন্ত আইসা, আমি গাড়ি থেকে নেমে পড়ছি, আমি আপনি বাড়িতে যান, আমার কাজ আছে ডাক। এই কথা কয়ে নাইমে আবার গেলাম কল্পনার এখানে, তোকে জিজ্ঞাসা করলো কি এলো, আমি কই ঘটনা কিছু আর মানে ভালো মন্দ বলি নাই, বলছি যে বাড়িতে গেছিলাম, 5 দিন জেল কাটছি, ওর কাছে আর এই কথা বলিনি। তোমার মধ্যে একটা জিত রয়ে গেল, ওই মেয়ের কারণে কথা বললাম, কথা বলার কারণে ওই আমার পুলিশে ধরে নিয়ে গেল, ওই ভালো মন্দ কিছু বললো না, আর ওই কি আমি তখন জানতামও না। এরকম মনের মধ্যে একটা জিত আর কল্পনা ওইদিক দিয়ে খারাপ দুর্ব্যবহার শুরু করছে। দুর্ব্যবহার শুরু করার পরে ওই মেয়েটার সাথে আবার গেলাম ওই জায়গায় বাড়ি দাঁড়ায় 7 নম্বর ওখানে গেলাম, যে বললাম যে কি ব্যাপার আমার তোমার কথা অবস্থা, এইবার আমার ধরে লেগে গেল গা, কিন্তু কিছু বললাম না, আর তুমি আসলে কে? তখন ওই মেয়েটা বললো যে কি কমো ভাই, আপনার ধরে নিয়ে গেছে, আমি তো শিওর বলতে পারতেছি না, তো ঠিক আছে রাত্রেবেলা আপনার কথা বলার দরকার নাই, কালকে বিকালে আপনি আমার সাথে কথা বলেন। কোথায়? ওই সৈনিক ক্লাবে, হলের সামনে আসেন, ছবি দেখবো আর কথা বলবো। আমার কথা বললো, এই কথা বলার পরে আসলাম, আসার পরে তো ওই বলতেছে কয় আপনি আমার বিয়ে করবেন,
ডাইরেক্ট কথা বলতেছে আপনাকে,
ডাইরেক্ট এইভাবে কথা বলতো। আমি বললাম যে তোমার কিভাবে বিয়ে করবো, আমাদের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, আপনি আমার বিয়ে করবেন নাকি বলেন? আমি বললাম যে হ্যাঁ বিয়ে করবো।
আপনি বলে ফেলেন বিয়ে
করবো, কারণ যে কল্পনা একটু
বিয়েতে কপাল, যার সঙ্গে দেখা হয় সে আপনাকে বিয়ের প্রপোজাল, আপনি সিচুয়েশনালি তাকে বিয়েও করে ফেলেন, আমরা বুঝতে পারছি যে আপনি আরেকটা বিয়ে করতে যাচ্ছেন।
তারপর ওই মেয়ের সাথে আবার কথাবার্তা বললাম, তো বললো যে ঠিক আছে, তো নিয়ে যায় শাহাদাতপুরে কাজের অফিসে, 2-3 দিন কথা বলার পরে দেখতে কল্পনা
সম্পর্কে জানলেন না, কোথায় থাকি কি করে কোনো খোঁজ খবর নিলেন না?
পরে শুনছি।
আচ্ছা বিয়ে করার পরে না? আগে
পরে শুনছি।
আচ্ছা
আগে থেকে তো পুলিশের কাছে কিছু শুনে আসছি, আর মনের মধ্যে জিত যাওয়ার কারণে আমি 5 দিন
ধরে আপনার কাছে তেমন কোন সিরিয়াস ইস্যু ছিল না, না করে ফেললি তো হয়ে যায়
এরকমই মনে করতাম। ভালো মন্দ শুধু এইটাকে জানে যে আমি কনস্ট্রাকশনের কাজ করছি, কয়েকদিন দেখছে রাস্তাতে আসা যাওয়ার পথে।
ওকে, তারপর
কনস্ট্রাকশনের কাজ বলতে তখন আমি নিজেই মানে একটা কন্ট্রাক্ট নিতাম, লোকজন দিয়ে আমি নিজে করাইতাম মাটি কাটার কাজটা, মাটি কাটা প্লাস ডালাই, নিচের ডালাই, ফ্লোর ডালাই।
কথা বলার পরে কোথায় গিয়ে বিয়ে করলেন?
তখন ওই শাহাদাতপুর এক কাজের অফিসে নিয়ে গেল, শাহাদাতপুর ওইখানে
নিয়ে গেল,
ওই নিয়ে গেল, ওর দুটা বান্ধবী আসছে, আসার পরে ওইখানে গিয়ে বিয়ে করলাম।
ওকে,
আর বিয়ে করার পরে গেলাম কল্পনা, তখন একটু নোংরা ব্যবহার, তখন কল্পনা মনে হয় 5-6 মাসের আমার ছেলে।
জানলো না আপনার সাথে যে আপনার এর আগে দুটো বউ আছে, ইনফ্যাক্ট 3টে বিয়ে করেছেন আপনি, কিছু জিজ্ঞেস করলো
না,
আপনিও জিজ্ঞেস করলো না তার সম্পর্কে?
না।
ওকে ফাইন। তারপর
ওই সাথে ওরে ওই বাসা নিল আপনার কুরিল বিশ্বরটি, আগে থেকে থাকতো ওই জায়গায়, তখন আমার নিয়ে ওইখানে গেল। যাওয়ার পরে আমি ওর বিয়ে করছি, ওখানে থাকতেছি, তখন মানে শুনি যে ওই খারাপ কাজ করে।
মানে সে আসলে আমার মনে হয় শ্রোতা যারা আছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসলে কি বলতে চাচ্ছে,
খারাপ কাজ,
যৌন ব্যবসায়ী, যৌন কর্মী ছিল আসলে।
তখন এটা মানে ওই বাসার,
এটা কি সেই বললো নাকি আপনি বুঝতে পারলেন?
না, আমি বুঝতে পারছি, তখন মানে ওই রাত্রে থাকে না,
রাত্রে আপনাকে ঘরের মধ্যে রেখে চলে যায়,
চলে যায়। আমিও ওই যে কল্পনার কাছে আসার লাগে, আমিও মানে এরকম কোন পাত্তা দিই না যে ঠিক আছে কোথায় রাত্রে অফিস এরকম বলে। এনে দেখি 4-5টা মেয়ে একই অবস্থায় থাকে, ওদেরও দেখি স্বামী আছে, 2টা স্বামী আছে, 3টা স্বামী নাই, ওই সবাই সন্দেহ
এরিয়াতে থাকতো,
মানে ওই বাসাটার মধ্যে থাকতো, যে বাসাটার মধ্যে আপনার 10-15টা রুম আছে, সবই এই কাজের বা বাড়িওয়ালা জানে ওদের সম্বন্ধে।
আচ্ছা,
কারণ না জানলে তো থাকতে পারবো না।
ওকে,
তো বাড়িওয়ালা জানে, তখন এরকম দেখার পরে রাত্রিবেলা হইলে আমি কল্পনার কাছে চলে যাই, সকালবেলা হইলে এখানে আসি, তখন আমি কাজটা একেবারে বন্ধ করে দিছি, কোনো কাজই করি না, যা টাকা পয়সা লাগে ওই মেয়ের কাছ থেকে নিই।
লাকি তখন বাড়িতে?
লাকি তখন ওদের বাড়িতে। ওয়াইফ হিসাবে আছে, লাকিও আছে, কল্পনা আছে, এই মেয়েটাও আছে,
তিনজন একসঙ্গে,
তিনজন একসাথে আছে, কিন্তু লাকির সাথে আমি মানে কোনো মেলামেশা নাই বা লাকির কাছে আমি যাইতে পারতেছি না।
জি,
কারণ পাশে আর একটা মেয়ে আছে সিনথিয়া নামে একটা মেয়ে, তখন ওই বলতেছে ভাই আপনি এরকম একটা মেয়ের সাথে থাকেন, ও তো ব্যবহার ভালো না, এত খারাপ লোক, কথাবার্তার সাইজ কিরকম। তো আপনি, তো বললাম যে কি করবো রে ভাই, একটু সমস্যার মধ্যেও পড়ছি, তো এই জন্য এখানে আসছি। সত্যি করে গন্ত আপনার কি বিয়ে করছেন না বিয়ে ছাড়াই থাকে নাকি না বিয়ে করছি ডকুমেন্ট আছে? পরে কইতেছে কয় আচ্ছা ঠিক আছে কয় চলে গেল, মানে ওর উনিশ হয়ে গেছে আমার প্রতি, মানে ওর কাছ থেকে সবাই ওই বিয়ে করবো আমার, ওরকম একটা আর কি, মানে মতলবটা এরকম বুঝতে পারতেছি। এরকম করতে করতে আপনার ওই আমার তখন আসলো কোরবানি দেড় তিন দিন না চার দিন আগে, এরকম টাইম হবে আর কি, তখন মনে হয় 2007 সালের মতো। আমি পরীক্ষা দিয়েছি আবার আপনার 2003 সালে, মানে 2007 সাল চার বছরের মধ্যে এই ঘটনাগুলো ঘটতেছে। তো কোরবানিদের চার পাঁচ দিন আগে তখন আমার যে ছেলেটা হয়েছে ওই কল্পনার ছেলেটা আর কি, তো ওই হওয়ার কথা, তো বলতেছে আমি তো বগুড়া যামুগা, তুমি কিছু টাকা পয়সা আমারে মিলে এত। তো আমি গিয়া সমীর কাছ থেকে 3,000-4,000 টাকা লইলাম যে রুম টুম একবারে ঢাকা থেকে সাইরা ওই দেশে যাবো বাচ্চা হইব। তো বলতেছে কয় মরিনা বাচ্চি ছেলে হইব, ঈদটা একসাথেই করি, ঈদের পরের দিন আমার গাড়িতে উঠে দিই।
সমীর কাছ থেকে টাকা নিলেন, জানলো আপনার স্ত্রী সম্পর্কে?
না কিছু জানে না,
কল্পনাকে আপনি বগুড়াতে পাঠাচ্ছেন?
পাঠামো, তখন ওই আমারে বললো যে ঈদের পরে যাইবো বাড়ি থেকে আর কি, ঢাকা থেকে একসাথে ঈদ করে তারপরে যাবো। এরকম বলার পরে আমি ভাবলাম যে আমিও তোর বাড়িতে যাইতে পারতাছি না, ওরে গাড়িতে উঠে দেয়া, ঈদের পরের দিন আমিও বাড়িতে যাবো। এরকম বলার পরে তো দেখি ঈদের দিন সকালবেলা বলতেছে ওইটা শ্যামাই টেমাই এগুলা, মানে মাংস চিন্তা করছি যে বাড়ির থেকে আর সকালে যাবো, বাড়ির তখন থেকে বেশি একটা দূর না, যাইতে এক দেড় ঘন্টা সময় লাগে, তা আমি গিয়ে মাংস টাংস বিকালে নিয়ে আমো, তা আমার আব্বা একটা গরু একটা ছাগল কোরবানি দেয়। তো ভাবলাম যে ঈদের পরের দিন গেলে মাংস টাংস নিয়ে আমো, এগুলো খাওয়া দাওয়া করে ঈদের পরের দিন যাবার চাইছে, তো দুই দিন পরে যাইব, এরকম একটা ধারণা মনের ভিতরে করলাম। তারপরে তো সকালবেলা ওইটা বলতেছে আমার পেটটা ব্যথা করতেছে, সময় পাক করতে গিয়া চুলার দাঁড়ে গেছে আবার উল্টে আসছে, আমি খাটের উপরে বসা, ওই খাটের নিচে বসা বসা মাথা খাটের উপরে দিয়া বলতেছে পেটটা ব্যথা করতেছে। আমি আর কিছু মনে করিনি, তো আমার সিগারেট খারাপ বাস, আমি খাটের উপরে বয়ে একটা সিগারেট খাইতেছি। এমন মুহূর্তে যখন মানে বাচ্চা হইব একটা বাপ, অন্য এক মহিলা দেখলে তো আরেক মহিলারা বুঝতে পারে, বাড়ি উলে দেখে কইতেছে আয়া কলে আচ্ছা, আমার বলতেছে এরকম ভাবে মানে খালা করে ডাকতাম, তুই অনেক বই সারিস এবার বাইরো। আমি কলম কি ইচ্ছে খালা, ও বাইরে গেছি বাইরো করে পরে আমি আবার দেখতে বাইরে হাইরে বাসার সামনে একটা দোকান আছে, দোকানে গিয়ে একটা আবার একটা সিগারেট জ্বালাইতে খুনি, এই মুহূর্তে খবর আছে আপনার ছেলে এসে, মানে আমি বাসা থেকে 5 মিনিট মনে হয় আনুমানিক সময় বাইরেছি, তখন বলছে যে আপনার ছেলে এসে।
বিরতি শব্দ আরো একবার প্রিয় শ্রোতা, 5 মিনিটের একটা বিরতি নেব এবং রাত একটার সময় ফিরব। প্রিয় শ্রোতা, আপনারা যদি সজীবকে দেখতে চান চলে আসুন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে, অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। আমরা বিরতির পর আবারও ফিরছি। Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo Recharge Yourself 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
Charge yourself.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself. মিনিট পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলি বসত্য বলিবোধে। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি সজীবের কাছে। সজীব, যেখানটায় ছিলাম আমরা ঠিক সেখান থেকে শুনতে চাই। তারপর
তখন এই বাচ্চাটা হয়েছে, বাচ্চা হওয়ার পরে শোনার পরে আমি মোটামুটি একটু খুশি, তখন আমার আম্মুরে বললাম ফোন দিয়ে, তখন আমার আম্মু জানে কল্পনার কথাটা, তখন আমার আব্বুর জানে না, বললাম যে আম্মু এরকম ঘটনা হয়েছে, ছেলে হয়েছে। তো একটু শীতের দিন, মোটামুটি কোরবানি ঈদের দিন সকালবেলা 4:30-7:30 দিকে ঘটনা হয়েছে আর কি। বলার পরে বলল যে ঠিক আছে, তো তুই বাড়িতে আইলে তোর কিছু কাপড় টাপড় আমি দিয়ে দিব নি, কারণ আমার আম্মু এই কথা বলার পরে দুদিন পরে আবার আমি বাড়িতে গেলাম, তো আর বাড়িতে যাওয়া হইলো না। বাড়িতে গিয়ে আম্মা আবার কিছু পুরান কাপড় টাপড় এগুলো দিয়ে দিছে ছেলে হয়েছে, আর কিছু মাংস টাংস দিয়ে দিছে,
আচ্ছা
পাক করে দিয়ে দিছে, আর কিছু এমনিতে দিয়ে দিছে। দেওয়ার পরে আসলাম ঢাকাতে, আসার পরে তো বাচ্চা প্রচুর কান্নাকাটি করে, এভাবে 10-15 দিন আমি আবার রাত্রে বাসায় থাকি না, ওই বাসায় থাকি। তো বলতেছে আমি বাসায় থাকি আর না থাকি তোমার বাসায় থাকতে,
ওকে
তুমি আমার এই কথা বলো।
সুমি মানে যে যিনি আসলে যৌনকর্মী ছিলেন,
কাজ থাকলে তুমি দিনের বেলা যাইবা, বাসায় থাকবা, এরকম বলার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। কারণ টাকা পয়সা নাই, ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে আবার কল্পনা চালাইতে হয়, দিতে হয়, মায়ের দিকে রুম ভাড়া দিতে হয়। তো বাচ্চা প্রচুর কান্নাকাটি, এমন কান্নাকাটি করে আর মানে পাশের বাড়িটা কেউ ঘুমাইতেই পারে না, সারা রাত্রি কান্নাকাটি করে। আমি ওখানে থাকি, তো বাড়িওয়ালা বললো যে তুমি পরে আপাতত বগুড়া পাঠায় দো। তো ও বলতেছে আমিও কিছুদিন গিয়ে বগুড়া থেকে আহি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে আমি আবার কিছু সময় কাছ থেকে কিছু টাকা নিলাম, টাকা নিয়ে এনে রুম ভাড়াটা দিয়ে দিলাম, রুম ছেড়ে দিলাম একেবারে। বাচ্চা হওয়ার আগে কিছুদিন আগে আবার কল্পনার ভাই ওর বাবিরে নিয়ে ডাকাতে আসছে।
ওকে ওকে।
তো ওই বাচ্চা হওয়ার সময় ওর বাবি সবকিছু ওর দেখাশোনা করছে। তারপরে ওই জিনিস রুমের জিনিস যা ছিল ওই আর ভাইয়ের রুমে দিয়ে এই রুমের ভাড়াটা দিয়ে কমপ্লিট করে ওরে পাঠিয়ে দিলাম বগুড়াতে। এই মুহূর্তে যে সমীর কাছেই থাকি, থাকার পরে ওই যে আর একটা মেয়ে সিমতিয়ার কথা বলছিলাম, তো ওই মানে আমার বলে যে চলেন বাইক দিকে যাই ঘুরে আসি গা, এরকম বলে। বলার পরে একদিন আবার ওই যে সমীর একটা বড় বোনের ছেলে ছিল, ওই আবার থাকতো আমাদের সাথে, সমীর সাথে। তো ওই বললাম বসুন্ধরাতে গেলাম ওই সিনথিয়ার সাথে ঘুরতে। যাওয়ার পরে তো ওই ওর বোনের ছেলে যে ওই দেখে ফেলাইছে আমার আর সিনথিয়ারে দেখে, ওই সাথে সাথে বাসাত গিয়া বলছে ওই একবারে ছুরি টুরি রিয়া রেডি হয়েছে, ওই নিজে মরে যাবো নাহলে আমার মেরে ফেলাইব।
কি
তুমি
ওকে মানে জেনে ঘটনাটা জেনে গেছে?
জেনে গেছে যে ওই সিনথিয়ারে নিয়ে আমি ঘুরতে গেছি ওই ওই কাজেরই। তখন আমি আবার বাসায় আসলাম, তখন আমি আবার অস্বীকার করলাম যে না আমি তো ঘুরতে যাইনি, এরকম অস্বীকার করে ওরা থামাইছি। থামানোর পরে ওই বিশ্বাস করছে আমার কথাটা কিছুটা, বিশ্বাস করে থামছে। থামার পরে সিনথিয়া বললো কি যে আপনি এনে থেকে লাভ কি, এর ব্যবহার ভালো না, চেহারা তেমন ভালো না, আপনি কাজ করেন না, আমার যদি বিয়ে করেন তা আমরা এন থেকে যাবো গা গেহেরা অন্য জায়গায় বাসা নিবো। তখন আমি বললাম যে আমার একটু একজন ওই কিছু টাকার ঋণ আছে, ওই টাকাটা দিতে হবো, মানে কল্পনার কাছে আমার বগুড়া যাইতে হবো। এই কথা বললাম সিনথিয়ারে, সিনথিয়া বললো কত টাকার দরকার? আমি বললাম যে আমার 5-7 হাজার টাকার মতো দরকার। তো আমার 8,000 টাকা দিল, 8,000 টাকা দিল। তখন সুমিরে বললাম যে আমি বাড়িতে যাবো, এই কথা বইলা গেলাম বগুড়াতে। বগুড়াতে গিয়া কল্পনার কাছে গেলাম, যাওয়ার পরে বাচ্চারা দেখলাম 1-1.5 মাস পরে, এক দেড় মাস পরে বাচ্চারা দেখলাম। তো দেখার পরে কিছু টাকা ওরে দিয়ে আইলাম, দিয়ে আমি আবার বগুড়া থেকে আসা বললাম। আসার রাস্তার মধ্যে আমি আবার ফোন দিলাম সিনথিয়ারে যে আমি তো ঢাকাতে আইছি, এখন তুমি বিয়ে করবো নাকি বল। তো বলতেছে বিয়ে পরেই করি, আগে রুম নেই। হ্যাঁ সিনথিয়া বললো, কারণ আমি যদি ওই আবার ওই বাসায় যাই তাহলে বাড়ি আসতে সমস্যা, কিন্তু কাপড় টাপড় একবার নিয়ে বাড়ি আইছি, বাড়ির কথা বইলা যে আমার যা কাপড় ছিল আমি সব নিয়ে আসছি। আসার পরে গেলাম ওই টুঙ্গিতে, একটা টুঙ্গি বউ বাজার বলে ওইটারে, বউ বাজারে ওই সিমতে একটা রুম নিল। বিয়েতে আর কিছু হয়নি, এমনিতে দুজন থাকি।
বিয়ে ছাড়াই?
বিয়ে ছাড়াই। তো বলতেছে এইভাবে তো থাকলে সমস্যা, চলো আমরা বিয়ে করি।
আচ্ছা।
তো বললো এই কথা, কোন দিন কোন বিপদ পড়ে মানুষের তো ডকুমেন্ট চাইবো। তখন আমি আমার যে কনস্ট্রাকশনে কাজ করতাম একটা ফোরম্যান ছিল, ওর নাম ছিল আশা। ওই আবার তোরাতে কন্ডাক্টর একটা কাজ পাইছে ওই জায়গায় আছে। আমি আবার তখন আমি একটা মোবাইল নিয়েছি, তারপরে ফোন দিলাম যে মামা আমি তো এরকম ঘটনা একটা বিয়ে করবো আর কি। তো ওই জানে না যে আগে বিয়ে টিয়ে করছি কিনা। তো বললো যে ঠিক আছে নিয়ে আস। আসার পরে পরে নিয়ে গেলাম, তখন আর সুমির সাথে আমার কোন আর যোগাযোগ নেই।
আচ্ছা।
সুমি আমার খুঁজলেও পায় না, ফোন দিলেও পায় না, বা নতুন সিম চেঞ্জ করে সিনথিয়ার সাথে। তখন ওই গেলাম, কাজী কইতাছে যে জন্ম নিবন্ধনই লাগবো, এছাড়া বিয়ে হবে না। তখন ভোটার আইডি কার্ডের সিস্টেমটা নাই। তখন বললো যে জন্মদিন লাগবো। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তোর বিয়ে হইতেছে না, চলো জায়গা বাসায়। আবার দুজন বাসায় চলে আসলাম। তখন আর মানে বিয়ে টিয়ে করবো এরকম কোন ধান্দা নেই, ওই রাত্রেবেলা যাই সকালবেলা আসে ওই কাজই করে।
আচ্ছা।
তো এরকম করতে করতে তো ওই হঠাৎ করে আবার কল্পনা হঠাৎ করে না আমার কিছু না বললেই ঢাকাতে চলে আসছে।
ওকে।
বাচ্চা নিয়ে সহকারে আসছে, আসার পরে আমার বলতেছে রুম নিয়ে দিতে, ওর বাইরের বাসায় উঠছে। তো ওর মধ্যে আবার আমি বলতেছি যে রুম নিতে তো টাকা পয়সা লাগবো, তো দেখি আমি কিছু টাকার ব্যবস্থা করি তারপরে রুম নিই। এরকম করতে করতে তো ওই হঠাৎ করে নিজেই ওর বাবির সাথে ঝগড়া লাগিয়া, ভাইয়ের সাথে ঝগড়া লাগিয়ে একটা রুম ওই নিজে নিয়ে নিছি। আমি দুদিন পরে গেলাম ওরে দেখতে, দেখে আগে দিয়ে ওর বাসাত নাই,
কল্পনা বাসাতে নাই।
কল্পনা বাসাতে কি হয়েছে ওর বাবির বললাম। তো বাবি বললো যে ওরা ভাই বোনে ঝগড়া লাগিয়া কল্পনা একটা রুম নিছে। আমি কোন জায়গায় রুম নিছে কো আমি জানি না, তো লগের পাশার পোলা আপনার ছেলে ছোট ছেলে আছে কম ঘরে আমরা দেখছি রুম যে কোন জায়গায় নিছে, জিনিস যা ছিল থেকে নিয়ে গেছে। তো বললো কোন জায়গায় নিছে, ওই যে ওই জায়গায় না দেখাইলো খন্দকার বাড়ি। তো এখানে কল্পনা গিয়া পাইলাম আমি কি ব্যাপার, তো এইভাবে হঠাৎ করে আর টাকা ইয়াই লিখে লেগা আর আমার না বইলা আর রুমি নিয়ে লিখে লেগা। আমি এরকম তুই তুঙ্গার ভাষায় কথা বলি বলে, এরকম বলার পরে তো বলছে যে কয় বাবি ভাইয়ের লগে ঝগড়া ঝগড়ি করে এখন রুম আমি নিজে নিয়ে নিছি, সমস্যা কি রুম তো নেওয়া লাগবে, এই কথা বলবো। তো আমি সিনথিয়ার সাথে থাকতেছি চলতেছি, সিনথিয়ার মন মানসিকতা হঠাৎ চেঞ্জ হয়ে গেল, যে আমার খালি বারবার বলে বাড়িতে নিয়ে যেতে। বাড়িতে নিয়ে যেতে, বাড়ি কোন জায়গায় দেখতে চাইতেছে, আমি তো বাড়িতে নিয়ে যেতে পারতাছি না। খালার তো বোনের সমস্যাটা এখন পর্যন্ত রয়ে গেছে।
আচ্ছা,
খালু মারা গেছে দিক দিয়া, আস্তে আস্তে পাঁচ ছয় মাস যন্ত্র লেগে লোকা, তখন আমার বাচ্চার বয়স মনে হয় আনুমানিক পাঁচ মাস কি সাড়ে পাঁচ মাস হবে এরকম। সিনথিয়ার সাথে সম্পর্কটা তেমন আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতেছে গা।
আচ্ছা,
টাকা পয়সাও কিছু দিতেছে না, বা কথাবার্তার একটু উল্টা পাল্টা ব্যবহার। ভাবলাম যে এখন তো কাজ না করলে সমস্যা, আর বাচ্চা এরকম কল্পনার কাছে আসলে কল্পনা আমার মানে মা বাপ তুললে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে, উল্টা পাল্টা মানে প্রচন্ড খারাপ নোংরা ব্যবহার শুরু করছে। এরকম করতে করতে আমি চিন্তা করলাম যে শালার এই কলে যাইতেছে ওই কলে যাইতেছে কি করবো এখন। এমন করতে করতে তখন গুলশান এলাকার কিছু পোলাপান ছিল, নাম একজনের নাম নাদিম, একজনের নাম বরকত, এরকম মানে এরা উৎপাত করে এই মিটিং মিছিলে যাই দৌড়াদৌড়ি করে বা এরকম ভাবি এরা চলাফেরা করে। তারপর ওদের সাথে মানে আস্তে আস্তে আমার পরিচিত হইতে লাগলো নাদিমগর সাথে। তো এখানে আবার একটা টিভির মেকার ছিল, ওদের বাড়ি হচ্ছে আপনার নারায়ণগঞ্জে, ওই এখানকার লিডার আর কি পোলাপান্ডি ওই টেকেল দিয়ে।
আচ্ছা,
পোলাপান্ডিতে ওদের সাথে মিশে গেলাম, মানে হরতাল টরতাল হইলে তারপরে ওরা যায় মিছিল টিছিল করে, 400-500 করে 1000 করে টাকা পায়। তো ওই টাকাটা আমার হাতে, আমি গেলে ওদের সাথে। তো আবার নাদিম আবার ডাইভারি শিখতেছে, তো আমার মতো হচ্ছে ডাইভারিও শিখ, আর দান দাফান্দা হইলে তো কিছু পাইবি এরকম বলে আর কি। অনেক আবার পরিচিত লোক আছে, ওই আবার সিএনজি ছিনতাই করে, সিএনজি নিয়ে আসে, নিয়ে আসলে দুই দিন একদিনে জায়গায় রাখলে এটাকে রাখা বিক্রি করে দেয়।
আচ্ছা,
তো ওইটা মানে দূর থেকে এক জায়গায় রাখলে মানে চোখে চোখে রাহা লাগে যে সিএনজিটা কেউ ধরতে আইতেছে বা কোনো পুলিশ সিএনজিটা চেক করে রাখা লাগে। ওইটা হলো আপনার ভাড়ারা বলে আর কি, নতুন বাজার থেকে ভিতরে নামা এলাকায় মানুষ সহজে খুব কম যায়। এখন আবার অনেক বসত বাড়ি হয়ে গেছে, তখন মানে শুধু বালু ফালাই ছিল, বাড়িঘর তেমন ছিল না। ওই জায়গার মধ্যে এরকম সিএনজি আনে বিক্রি করে, এরকম বিক্রি করলে দেখা গেছে যে 4-5 জন পোলাপান 2,000-5,000 করে দেওয়া যায় ওই লোকে। কিন্তু কেটা চিন্তাই করে বা কই থেকে আহে তা কিছুই করতে পারি না, মানে ওদের সাথে চলে ওরা জানে, নাদিম জানে ব্যাপারটা। এরকম করে যেহেতু সত্য কথা বলতে আসছি, কোনটাই মিথ্যা কথা বলবো না, পুরাটাই সত্যই বলতেছি।
তারপর
এরকম করে কিছু টাকা পাই, তো এর মধ্যে আবার সিনথিয়া ওইখান থেকে রুম ছেড়ে দিছে, ওই আবার আইসা পড়ছে করিলে, যেখানে বাসা নিচ্ছে করিলে, ওইখানে তো আমি যেতে পারতেছি না, সুমি আছে, আমি সুমির কাছ থেকে চলে গেছি। এরকম অবস্থায় দেখি যে নিজেও চলতে পারতাছি না, আর যেরকম অবস্থা হইতেছে মানে একটা জুতা কিনবো যে ওই পরিবেশও থাকে না, তখন আবার ওদের সাথে জুয়া খেলার একটা অভ্যাস হয়ে গেল আমার। তাস খেলাটা আস্তে আস্তে শিখতেছি, মানে ওরা সারাদিন এগুলো ধান্দা করে টাকা পয়সা ইনকাম করে রাত্রে জুয়া খেলে, তখন আমার মানে তাসটা আস্তে আস্তে চিনাইতেছে যে এটা এইভাবে করলে বলে কাইট খেলা আর কি, আপনার যে সামনে পড়লে পামু, পিছে পড়লে হেরা পাইবো টাকা।
আচ্ছা,
এরকম করে মানে জুয়া খেলার পুরো একটা অভ্যাস হয়ে গেছে আমার। তো যা ইনকাম করি কল্পনার কিছু দেয় না, আর কল্পনার তো নোংরা ব্যবহারই। এরকম করতে করতে তখন আপনার এটা কি বলে যে লালমাটি ভুরির বস্তি এই জায়গার মধ্যে আরেকটা মেয়ে, নাম হচ্ছে কুলছুম।
আপনার বিয়ে হলো ততদিনে 4টা, কিন্তু আপনি সিনথিয়াকে বিয়ে করেননি?
না, সিনথিয়াকে বিয়ে করিনি, সিনথিয়াকে বিয়ে সারাই থাকছে।
ওকে, বলুন। তারপর
তারপর ওই কুলছুম ওর স্বামী, মানে আমি জানতাম না যে ওর স্বামী আছে, তো ওই দেখতাম যে একটু পাঙ্কু পাঙ্কু মারে গা বস্তির সামনে চলাফেরা করে, বাড়ি হচ্ছে ওদের কুমিল্লা। তো ওর সাথে মানে আমিও বস্তির মধ্যে উল্টা পাল্টা করি, বস্তির সামনে গিয়া ওই যে সারা মানে জোয়া মত এখানে সবকিছুই চলে, এখন বাড়ি দ্বারা মোটামুটি বাড়ি দ্বারা এই পাশটা বস্তির মধ্যে, বস্তির মধ্যে নতুন বাজার থেকে তখন থাকি খন্দকার বাড়িতে, আর তখন ওইখানে গিয়া এগুলা করি।
আচ্ছা,
আমার সাথে তেমন করতে করতে কুলছুমের সাথে আমার পরিচয় হলো। তো ও জানে না যে আমি বিয়ে করছি, আর আমিও জানি না যে ওর স্বামী আছে। এরকম করতে করতে হঠাৎ একদিন বললাম যে চলো বলে যাই ছবি দেখি, তো রাজি হইলো, রাজি হওয়ার পরে গেলাম। ছবি টবি দেখতেছি, এরকম মোটামুটি ভালোই সম্পর্ক ওর সাথে, আর বাসায় গেলেই গন্ডগোল ঝগড়া, বাসায় গেলেই ঝগড়া। এরকম করতে করতে পরে একদিন নাদিমে বললাম যে কুলছুমে তোমার ভালো লাগে, তোরা বিয়ে পড়াই দে মানে।
আচ্ছা,
এই কথা বলার পরে ঠিক আছে বিয়ে পড়ে, তো
কুলছুমা রাজি
বিয়ে করতে। তখন একবার তো বিয়ে করছি, সাজাত পরে নিয়ে গেলে ধরা খামো। তো গেলাম গে হেরা এই মধ্যবাড্ডা কাজের অফিসে, কাজের অফিসে গিয়ে বিয়ে টিয়ে পড়াই দিল,
পড়ে ফেললেন পাঁচ নম্বর বিয়ে,
পাঁচ নম্বর বিয়ে করে ফেললাম। তখন বিয়ে করে হেরা ওই আবার থাকি ওইখানে, চলি বাসা ভাড়া দিয়ে খাই এগুলো করতেছি, আর কল্পনা আমার টাকা নেও না দেও না, মানে ওই শুনছি যে পাশে এক মেস আছে, মেসের মধ্যে নাকি রান্না করে,
কল্পনা। ওকে,
এরকম করতে করতে মানে কল্পনার কাছে যাই মাঝে মধ্যে, হেরা গেলেই ঝগড়া হয়। তখন ওই অশুনে ফেলাইছে যে এরকম কুলছুমের সাথে আমার এরকম হয়েছে। তখন ওই আইসা আবার ওই যে নাদিম টাদিম যারা আছে ওর কাছে বিচার দিছে পরে কইতেছে আমার কাছে কিরে তোর দি বউ আছে বাচ্চা আছে। আমার বলতেছে নাজিমরা, তুই কইলে এতদিন তোর বউ নাই বাচ্চা নাই, হঠাৎ করে তোর বউ বাচ্চা কইতে গেল।
ওকে
পরে আমি বললাম যে ভাই এমন ঘটনা হয়েছে অঙ্কুল ছুমতে দিয়ে ব্যাপারটা জানে তাহলে তো আমার সর্বনাশ
রাইট
তাই কিছু জানার দরকার নাই যা হওয়ার হয়েছে নাদিমরে বুঝায় থামায় ফেলাইছি
আচ্ছা
পরে কল্পনা বাসায় গেলাম প্রচন্ড ঝগড়া ঝগড়ার পরে চিন্তা করলাম যে তোর ডাকাতি যামুগা আর ডাকাই থাকবো না বাড়িতে যামুগা মানে কলছমরে কিছু কমো না
আচ্ছা
না জানা যামুগা তখন বাসাতে যখন বাড়ি চলেছি তখন আমার বাচ্চা মানে একটু একটু হাত পাল্লার এদিক তেদিক যাইতে পারে আর তখন ওই হঠাৎ করে প্যান্টের মাইতে ধরছে আমার বাচ্চা
ওকে বাচ্চার নাম কি রাখলেন
বাচ্চার নাম তখন রাখছিলাম শ্রাবণ
শ্রাবণ আচ্ছা ঠিক আছে বলো
তখন বাচ্চার প্যান্টের মধ্যে হাত দিছে তখন আমি নিয়ত করছি আমি ঢাকা থেকে চলে যেতেছি একবারে আর জীবনে কোনোদিন ঢাকা আমার না তখন মুখের দিকে তাকাই তখনই বাচ্চার মুখের দিকে যখন তাকাইছি তখন আমার আব্বার সেম চেহারা আমার মুখের মধ্যে যখন বাসতেছে
আচ্ছা আচ্ছা
যখন বাসলো তখন আমি চিন্তা করলাম যে না যামুগা ঠিক আছে বাচ্চা নিয়ে যামুগা এই চিন্তা করে হাইরা ছয় মাসের বাচ্চা আপনার নতুন একটা জামার পোশাক ছিল ওইটা পড়াইছি পরে হাইরা একেবারে মনে করেন যে বাচ্চা আমার বাচ্চা আমি কোলে নিয়ে ঘুরতেছি তো কেউ মাইন্ড করার কথা না বা কল্পনাও মাইন্ড করেনি আমি বাচ্চা নিয়ে আসলাম কুলছুমের কাছে ডাইরেক্ট রাত্রিবেলা তোর বাসায় যাওয়া সম্ভব না দেশে কুলছুমের কাছে নিয়ে আসি ওরা তো দেখে বাচ্চা দেখে মাথা নষ্ট হয়েছে
বাচ্চা করতে আসলো
বাচ্চা করতে আসে তখন আমি আবার ফেন্সিডিল খাই নিশাগ্রস্ত অবস্থা আমার
তখন কি কন্টিনিউয়াসলি ফেন্সিডিল
খান কন্টিনিউ ফেন্সিডিল খাই প্রত্যেক দিনে দুইটা তিনটা এরকম তখন ওই কুলছুমে দেখে কিছু আমি তো আমার নেশাগ্রস্ত অবস্থা দেখে তো চিন্তা করছে যখন কিছু কইতে মায়ের দূর খামো কি কাম আছে নেশা ছাড়লে পরে জিজ্ঞেস করো তো ওই সারা রাত্র তো বাচ্চা দুধের লাগে কান্নাকাটি করছে তো জুস্টু সেই সেই খাওয়ায় হেরে সারা রাত্র পার করছি না ঘুমায় তা আমি নাকি নেশার পরে অনেকে কইছি যে কান্নাকাটি করে গলা টিপ দাও মারা ফেলা বাচ্চা কই থেকে আসলো আমি তো বিয়ে যে করছি তো কেউ জানি না জানে লাকি আমার বউ তখন এই বাচ্চা দেখে হেরা তখন লাকিকে বাড়িতে খবর গেছে ডাকাতে বাচ্চা নিয়ে এসেছে তখন এরকম হওয়ার পরে সবাই বলতেছে তখন আব্বাও বলতেছে আম্মা বলতেছে আব্বা আর দেখে সহ্য করতে পারছে না আম্মা তো দেখে আম্মা কোলে টোলে নিছে আমি নিয়ে গেছি বাচ্চার সাথে অনেক পরে আম্মা বলতেছি এমন দুধের বাচ্চা ওর মার সাথে সম্ভব না রাখা
তখন তো আপনার লাকিও হচ্ছে হলো শ্বশুর বাড়িতে
হ্যাঁ লাকিও শ্বশুর বাড়িতে লাকির লোকে আমার কোন ডিভোর্স টিভোর্স তেমন কিছু হয়নি
এইদিকে হচ্ছে হলো আপনি কুলসুমের কাছে নিয়ে গেলেন বাচ্চা বাচ্চা হচ্ছে কল্পনা আপনি তো ভাই দুনিয়ার সমস্ত সিরিয়ালকে হার মানায় দিলেন হিন্দি সিরিয়ালও তো এত জটিল কাহিনী কখনো আমার মনে হয় না কেউ শুনেছে বাংলার পথে প্রান্তরে এত জটিল গল্প পড়ে থাকতে আমরা কেন কিরণমালা দেখে মারামারি করবো কিছুদিন আগে এরকম একটা খবর পেলাম কোন গ্রামে নাকি কিরণমালা সিরিয়াল দেখে দুই গ্রামের মানুষ মারামারি করেছে এখানে আমাদের এই যে আজকে জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের কাছে কনফেস করতে এসছে আপনার জটিল গল্প শুনতে শুনতে আমি আপনার নামটা ভুলে গেছি সজীব আজকে যে কনফেস করছে হাসবো না কাঁদবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না এখন পর্যন্ত সে পাঁচ নম্বরে এসে ঠেকেছে এবং সেই পাঁচ নম্বরের জটিলতা থেকে আরো এগারোটি বাকি আছে সামনের দিকে আগে আমরা বলুন তারপর
তখন আব্বা বলতেছে যে বাচ্চা ঠিকই রাখবো আর বউ বাড়ি ঢাকা থেকে আনবো
আচ্ছা
যদি তোর বোন এবং তোর বোনের জামাই তো তখন মারা গেছে খালু মারা গেছে ওদেরকে তুই বইলা যাস আম্মা বলতেছে যে আমার ছেলে সুখী আমার বড় সুখ বোনের সুখ তোর আমার সুখ না তখন এই কথা বলার পরে ঠিক আছে তখন দুই দিন রাখার পরে মানে কল্পনা পাগল হয়ে গেছে পঞ্চাশের আম্মা ওই পাগল হয়ে গেছে তারপর ওই করলো কি যে আমি আবার ডাকাতে ফোন দিলাম ডাকাতে ফোন দিয়ে কল্পনার লোকের যোগাযোগ করলাম যে আম্মা বলতেছে বাচ্চা কোনোদিন মা ছাড়া সম্ভব না রাখা তখন এই ঠিকানা দিলাম ঠিকানা দেওয়ার পরে কল্পনা আমাদের বাড়িতে গেল
আচ্ছা
এই প্রথম আমাদের বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে তো ওই তো কুলসুমের কিছু কথা শুনিয়ে গেছে তখন ওরে রেখে আমি বলতেছি যে ওই থাক আমি গিয়ে ঢাকা চাকরি টাকরি করি কারণ কল্পনা আমার বাড়ি থেকে আইতে দিব না ঢাকা
আচ্ছা
তখন আম্মারে বলতেছে ঢাকাতে ওর সমস্যা আছে ওরে দিয়ে না যাইতে তো আমারে তো আর আম্মা ফিরাইতে পারতেছে না তা আব্বারে তো আর কল্পনাকে আব্বার কাছে বলতেও পারতেছে না ওরে কল্পনার থেকে আমি আইসা পড়লাম ডাকাতে কুলছুমের কাছে কুলছুমের কাছে থাকতেছি খাইতেছি এরকম ভাবে চলতেছি কুলছুম মানে প্রথম কিছু চিল্লাচিল্লি করছে পরে মাইনে নিছে স্বামী আবার জেলখানে তখন কুলছুম মানে কিরকম একটা উল্টা পাল্টা ব্যবহার করা শুরু করছে অতদিন জানছে আমার বউ নেই বাচ্চা নেই আর আগের গুলো
বাড়িতে বাড়ির ঠিকানা তখন জানলো
না কুলছুম বাড়ির ঠিকানা কিছু জানে না তো এরকম ভাবে চলতে চলতে কুলছুমের সাথে আবার ঝগড়া শুরু হয় প্রতিদিন মারামারি কাটাকাটি উল্টা পাল্টা কথা এরকম চলতে থাকে তো চিন্তা করলাম যে না আর এলাকায় থাকবোই না যাবো বাড়িতে তখন আবার চলে গেলাম বাড়িতে তখন আব্বা আবার আমার বললো কি যে তুই বাড়িতেই থাক ওই প্রজেক্ট গুলা দেখ তখন আমাদের দুইটা প্রজেক্ট এবং পাঁচ থেকে ছয়টা মাছের পুকুর
ওকে
ওইগুলো আর কি ব্যবসা এখনো আছে আমার বাবা এগুলো ব্যবসা আমার বাবা করে এখন তো এরকম বলতে থাক, পরে ওই মনে করেন বাড়িতে থাকতেছে মানে আম্মার সাথে ওর প্রত্যেকদিন বাঁচানো কল্পনা প্রত্যেক মানে আম্মা মানে ছেলেটা এরকম হয়েছে আমার আম্মু ছাড়া কিছুই বুঝে না, ছেলে আস্তে আস্তে বড় হইতেছে তো আব্বার ছাড়া আর আম্মুর ছাড়া কিছু বুঝে না, রাত্রে আমি আর ওর মা শুয়ে থাকলেও যে ঘুম থেকে উঠে দেখছি আমগড়ে তাহলে ওই রুমে না আব্বার রুমে না দেওয়া লাগছে আমার ছেলেকে, এরকম করতে করতে মানে ওই প্রত্যেকদিনই এরকম আম্মার আমার মানে ওয়াইফ কল্পনা ওই প্রত্যেকদিনই বাজাবাজি ঝগড়া কাটাকাটি প্রত্যেকদিনই মানে ওর কথা ওই শোনে না ওর কথা ওই শোনে না মানে এমন একটা অশান্তির মতো বানাইছে পুরা বাড়ি পুরা পাগল বানায় ফেলাইছে এরকম অবস্থা, আমার আব্বু কইতেছে আমি পাঁচক তো নামাজ পড়ি
মানে কল্পনা গিয়ে বাড়ি পুরো অশান্তি
অশান্তি বানায় ফেলাইছে, ওরা তো একেবারে বন্ড মূর্খ আপনার বাসায় কাজ করতো বুঝতেই পারছেন যে কিরকম ফ্যামিলি ওরা।
আচ্ছা,
আর আমাদের ফ্যামিলি মোটামুটি ভালো একেবারে যে অনেক জমিদার তাও না মানে মধ্যবিত্ত ফ্যামিলি আমরা আর কি, বা এলাকার যে বিচার আচার যা কিছু করে আমার বংশের লোকই করে মোটামুটি ভালোই, বা বাড়িতে দুইটা গেট পাস করে তারপর আমাদের বাড়িতে টোকা লাগে মোটামুটি বাড়ির অবস্থা ভালো, পদ্মাশীল বা বংশের প্রত্যেকটা লোকই নামাজ পড়ে।
তো কি দাঁড়ালো মানে আপনার খালাতো বোন সে তো বিবাহিতই ছিল আপনার বউ ছিল মানে লাকির সঙ্গে কি অবস্থা দাঁড়ালো?
লাকির সঙ্গে লাকি লাকিদের বাড়িতেই আছে,
লাকি তখন কি আপনার সঙ্গে যোগাযোগ করছে?
না,
জেনে গেছে তো বাড়িতে বউ
আছে। হ্যাঁ, বাড়িতে বউ আছে জেনে গেছে। তো এরকম প্রোগ্রামে হয়েছে যে 2-3 লাখ টাকাও যদি দেওয়া লাগে তারপরে আব্বা দিতে রাজি আছে, দিয়া ওর কাবিন ছিল আপনার 2.5 লক্ষ টাকার মতো
মানে দিয়ে ওকে সাথে ডিভোর্স করে দিবে,
ডিভোর্স করে দেবো খালাতো বোনের সাথে। এরকম অবস্থার মধ্যে প্রতিদিন ঝগড়া, তো আমি আবার পজেটে কাজ করতেছে লোকজন, তো আব্বা বলতেছে তুই ওইখানে ওদের সাথে একটু দেখ।
আচ্ছা,
মানে মাটি খরণ করা লাগবে আর কি সবটার সময়। তো আমি গেছি ওখানে কাজ করতে, তখন এমন ঝগড়াই আবার আম্মার কল্পনা শুরু করছে, তখন আমার আব্বা লোক দিয়ে লোক দিয়ে ডাকাই আনছে, মানে কইতেছে ভালো লেগে করছিলাম ভালো তোর হইলো না তুই এই মুহূর্তে তোর বউরে নিয়ে বাড়ি থেকে বাইর, আমার এই কথা বলছে। এই মুহূর্তে যখন কইছে বাড়ি থেকে বাইর, তখন আমি ওর রেডি হয়েছি যে এত পাগল হয়ে যাবো যে অবস্থা শুরু হয়েছে বাড়িতে ডাকাই যাবো নাদিমগর সাথে ওই আসে বললো গাজীপুর, দুইজন দুই দিকে গেছি কল্পনা মানে আমার সাথে আর যোগাযোগ নাই, আমি ওর সাথে যোগাযোগ নেই। তখন এই আপনার নাদিমগর সাথে চলাফেরা করতেছি, তখন এই মুহূর্তে মানে বনানীতে আসা যাওয়া করি, কুলসুমের সাথে কোনো সম্পর্ক নাই, এর মধ্যে আবার কনস্ট্রাকশন কাজ করি, কাজ করা অবস্থায় ছাদের উপরে জল ছাদের কাজ করি, এমন তো অবস্থায় আরেকটা মেয়ে ওই আপনার বাসায় কাজ করে, ওর নাম হচ্ছে শিখা, বাড়ি জামালপুর, ওর সাথে ছাদের থেকে ইশারা মিশারাই কথাবার্তা করি মাঝে মধ্যে। তো একদিন নিচে আসলো, ছয়তলায় কাজ করে নিচে আসলো, নিচে আসার পরে ওর সাথে একটা মোবাইল নাম্বার দিয়ে গেছে ওর বাসা, আমি আবার এই মোবাইলটা ফোন দিয়ে শিখার সাথে কথাবার্তা বলি ফোনে, কথাবার্তা বলতে বলতে তো এমন সময় বলতেছে কয় এতদিন কথাবার্তা বলতেছি চলেন আমরা বিয়ে করে ফেলে, আমি ঠিক আছে তুমি আসো, একথা বলার পরে কয় ঠিক আছে আসতে, আসার পরে রুম কই যাবো তখন গেলাম বাসানটেক বিয়েটে সারাই গিয়া বাসানটেক বাসা নিলাম, ওইখানে বাজা তখন এলাকার মানে মেয়ের বয়স অল্প দেখিয়া একেবারে অল্প, তখন এলাকার লোকজনের সন্দেহ করে ফেলাইছে যে বিয়ে করছে তুমি কাছে ডকুমেন্ট কই, তখন তো ডকুমেন্ট নাই, তখন তো লোকজন সবাই ধরে ফেলাইছে, ধরে ফেলে সারা রাতি জাগ না, আমার তো গার্জিয়ান আমার মানে বাড়িতে আমি খবর দেওয়া সম্ভবই না,
বউ তখন কই
কল্পনা তখন গাজীপুরে, গাজীপুরে আমি শুনছি গাজীপুরে কোন জায়গায় আছে আমি জানি না,
বাচ্চা নিয়ে চলে গেছে,
না না বাচ্চা আমাদের বাড়িতে ওয়ে চলে আসছে আমিও চলে আসছি,
বাচ্চা অবস্থায় রেখে ছোট বাচ্চা,
হ্যাঁ ছোট বাচ্চা
যেখানে বুকের দুধ খায় সে আলটিমেটলি এগুলো পাবে কোথায়, খাবার পাবে কোথায়?
খাবার ওই যে তখন এক বছরের মতো হয়েছে তখন বাচ্চা বাড়িতেই থাকে, তখন এর অবস্থায় তখন আসলাম।
বিরতির শব্দ আরো একবার, তার মানে আমাদেরকে এ পর্যায়ে একটু থামতে হবে, মাত্র 4 মিনিটের বিরতি, 4 মিনিট পর আমি আর জি কিপ্রিয়া আবারও আপনাকে সাথে করে ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ, 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার, মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে, রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ।
আমরা সবাই আছি জীবনের কাছে কাছি, সুন্দর আগামীটা
Tiger drink, recharge yourself.
ABC Radio. টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর আরো একবার ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। ওকে দেখার জন্য মানে আমাদের আজকের অতিথিকে দেখার জন্য চলে আসুন ফেসবুকে, facebook.com/kebria.rj, অর্থাৎ আরজে কিবরিয়া হচ্ছে পেস্টির নাম। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি মূল গল্পে। ওকে সঞ্জীব, তারপর
তারপর ওইখানে দাঁড়া খাওয়ার পরে তো ওই বলল যে আমার গার্জিয়ান আছে বনানি, ওইখানে একটা বস্তির মতো ওইখানে থাকে ওর বাবা মা। তো ওইখান থেকে ওরা ট্যাক্সি নিয়ে ওইখানে আসলো। আসার পরে ওর বাবা মা গিয়া আমারে আর ওই সেখানে নিয়ে আসলো। আসার পরে বনানিতে রাখলো, রাখার পরে পরের দিন বিয়ে পড়াই দিল।
এরাও আপনার বাবা মা খোঁজ খবর কিচ্ছু করলো না? আর আপনার তো খোঁজ খবর করার প্রশ্নই ওঠে না।
ওঠে না,
আমি স্পিচলেস হয়ে যাচ্ছি। কত নম্বর বিয়ে হলো এটা?
চলাফেরা করতেছি এমন তো অবস্থায়, তখন আবার ভাবলাম যে কাজটা করে তো চলা সম্ভব না, তো বনানীতে ঘুরতেছি, বনানীতেই থাকি তখন। তো হঠাৎ করে একটা গাড়ি নষ্ট হয়েছে হিমালয়, ওইটা নারায়ণগঞ্জ মদনপুর থেকে আবদুল্লাহপুর পর্যন্ত চলে। তখন ওই ড্রাইভারের সাথে আর চাপের সাথে কথা বললাম যে ভাই আমার একটা কাজের দরকার। তো বলছে যে গাড়ি কি কোনোদিন ডিউটি করছেন? আমি কি না কোনোদিন ডিউটি করি নাই। তো বলছে যে আপনি এক কাজ করেন, আপনি নারায়ণগঞ্জ মদনপুরে আসেন, কাশপুরের পরে মদনপুর। তো গেলাম বিকেলবেলা, যে লোকে আমার বলছে যাইতে ওই লোক আর পাইলাম। তো এখানে ঘুরতেছি ঘুরতেছি তো অন্য এক ড্রাইভারে বললো যে কি ভাই কি ব্যাপার? আমি বললাম যে আমার একজনে বলছিল ডিউটি দিব, তো ওই তো পাইতেই আসি না, নাম সাদ্দাম। তো বলতেছে কয় আচ্ছা ঠিক আছে, তো আমার এক স্টাফ লাগে, উনিও ড্রাইভার, আমার স্টাফ বাহিনী, আমরা ডিউটি করলাম হিমালয় করে। তখন এই গাড়িতে ডিউটি শুরু করলাম, হিমালয় গাড়িতে ডিউটি করতেছি। ওই ডিউটি অবস্থায় কাউন্টার মাস্টার যে টিকিট দেয়, ওই আবার মনে করেন মানে এয়ারপোর্ট এই আপনার মগবাজারে, ওরা আবার বইলা দেখে নিয়ে আইসো। আমি নতুন মানুষ, নিয়ে আইসো গেলে আমি আর কিছু বুঝি না। এরকম করে 15 দিন পরে আবার খালি করে নিয়ে আইসো, কি নিয়ামো কি? আরেকদিন আমি জিগিয়ে ফেলেছি কি নিয়ামো, আমার কন্ত দেখি পারে বেটা, যে টিকিটটা দেয় যাত্রী এনতে নাসির এই টিকিটটা নিয়ে বেলায় কইতেছি, আনলে যে টাকার টিকিট অর্ধেক তুমি পাইবে অর্ধেক আমি পাম।
ওকে ওকে,
এই কথা বলার পরে তো এয়ারপোর্টে এই কথাটা বলছে আমারে। বলার পরে পরে এয়ারপোর্টে যে টিকিট গুলা দেয়, এই টিকিট গুলা যাত্রীগর কাছ থেকে আমি নেই, নিয়ে আর সিরিরা টিকিট আমরা সিরা ফেলা দেওয়া লাগে না, সিরা আমি টিকিটটা নিয়ে আসি। নিয়ে আসে যত টাকা আমার 300 টাকার টিকিট হলে ওই 150 টাকা আমার দিয়ে দেয়।
আচ্ছা আচ্ছা, মানে টিকিটটা পরবর্তী বার রিসেল করে?
হ্যাঁ, আবার সেল করে।
আচ্ছা,
কারণ ওইগুলোর ডেট থাকে না। তো ওই রকম ইয়ান থেকে মগবাজার এরকম করি, আর ইয়া থেকে এরকম করি ওই এয়ারপোর্টে, মানে দুইজনের সাথে আমার লাইন। তো দেখা গেছে কি ডেইলি 1,000-2,000 উপর ইনকাম হয়ে যায় আমার। ড্রাইভার এই ব্যাপারে কিছুই জানে না। তো একদিন এরকম ডিউটি করতে করতে যাই, ভালোই চলতেছে ইনকাম ভালোই, হঠাৎ করে মানে মগবাজারের এই পাশে যে কাউন্টার মাস্টার বয়, ওর নাম হলো শামসু, ওর নামটা মনে আছে, কিন্তু যারা টিকিট দেই রিটার্ন আইন না, ওর নামটা আমার সঠিক খেয়াল নেই। তখন ওর টিকিট দিতে গিয়ে ওই শামসু দেখে ফেলাইছে যে এই টিকিট ফেরত দিতেছি। তো আমার ডিউটি শেষ, আমি তো চলে গেছি, আইসা পড়ছি বনানি, দুদিন রেস্ট, দুদিন পরে আবার যেমন গাড়ি ধরতে। তখন এই আবার এই হিমা অন্য গাড়িতে গেলে তো আমার আবার টাকা লাগবে, তো হিমালয়ে তো সব স্টাফ চিনে আমার, আমি ডিউটি করি। তো বনানি থেকে হিমালয়ে উঠছি যে নারায়ণগঞ্জ গিয়ে ডিউটি ধরবো। এই অবস্থায় আরেক ড্রাইভারের লগে আমার দেখা হইলো, উনিও যাইতেছে। তোমার নামে তো রিপোর্ট আছে। আমি কি, তুমি বলে চেক চুরি করো? আমি চেক চুরি ভাই কি ভাই? তুমি বলে টিকিট রিটার্নটা ফেরত দাও, এটা তো পুরো কোম্পানি খবরই আছে। ওই যদি এই খবরটা আমার মানে এনে না বলতো, আমি অনেক গেলে ধরা পড়তাম।
ওকে,
মানে ঘরটা বলার পরে আমি রিটার্ন আর একটা গাড়িতে হিমালয়ের উঠছি না।
আচ্ছা,
একটা অন্য একটা গাড়িতে ঘুরে আয়া পড়লাম, গেলি আনে মারপিট ছড়াইব, ধরা পড়ছি। তখন এন থেকে চাকরিটা আমার চলে গেল, ইচ্ছা করি চাকরি ফেলা আছে আইসা বললাম। আসার পরে এমন অবস্থায় ঘুরতেছি, তখন শিকার লগে শিকা গার্মেন্টসে ঢুকছে, আমি মানে আর কোনো কাজ কাম নাই, তখন বেকার অবস্থায় ও ইনকাম করে আনে। তো চিল্লা চিল্লি পাড়াফাড়ি ওর লগে বিশৃঙ্খলা শুরু হইলো। এমন অবস্থায় বাড়িতে ফোন দিছি, তো ফোন দেওয়ার পরে আম্মা বলছে কল্পনা তো গাজীপুরে আছে, ও এর চাকরি নিছে,
মানে আপনার যে বউ যাকে আপনি বাড়িতে নিয়ে গিয়েছিলেন।
তখন এই চাকরি নিছে, তখন আমি চিন্তা করলাম ওর একটা ছেলেও আছে, বহুত কিছু করলাম, যা ওর কাছে দেখি জায়গা। তখন আমি ঠিকানা জানি না কোন জায়গায়, তখন আমার কাছে আরেকদিন যদি ফোন দেয় তুমি ঠিকানাটা রাখো।
আচ্ছা,
আরেকদিন ফোন দিছে, ফোন দেওয়ার পরে বললো যে বাসন সরব কাশেম মিয়ার বাড়িতে থাকে। এরকম শোনার পরে শিকারে ফেলাইতে আবার চলে গেলাম কল্পনার কাছে।
কল্পনার কাছে?
হ্যাঁ, কল্পনার কাছে গিয়ে আবার শুরু করলাম টাকা খাওয়া। পরে বললো যে তুমি চাকরি নাও, আমার কল্পনা করতেছে। তো আমি চাকরি নিলাম গার্মেন্টসে, 150 টাকা বেতনে কোয়ালিটিতে। চাকরি নেওয়ার পরে ওই বেতন টেতন পাইলে মানে আমি আর হিসাব টিসাব কল্পনা ঠিক মতো দিনে আবার সংসারে শুরু হইলো ঝামেলা।
এক জায়গায় ঝামেলা হয় তো আপনি একটা বিয়ে করে ফেলেন, ওই জায়গায় ঝামেলা শেষ হয় তো আপনি আরেকটা বিয়ে করে ফেলেন। এটাই হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত যতটা শুনেছি আমি বুঝতে পেরেছি যে এক জায়গায় ঝামেলা মানে হচ্ছে আপনি আরেক জায়গায় সুইচ করছেন এবং সেখানে আপনি বিয়ে করে ফেলছেন, চোখ নাক মুখ বন্ধ করে। ওখানে ঝামেলা হচ্ছে তো আরেকজনের কাছে চলে যাচ্ছেন, হয় অতীতের কোন সম্পর্কে যাচ্ছেন অথবা নতুন কোন সম্পর্কে জড়াচ্ছেন। ওকে বলুন, তারপর
তারপর ওইখান থেকে 17 দিন 18 দিন করলাম চাকরি। তো কোয়ালিটি যে মানে আয়রন থেকে গার্মেন্টস মানে আমরা কোয়ালিটি আয়রন থেকে যে বড়িটা আসে ওটা চেক দিই আমরা।
আচ্ছা,
তো ঘন্টায় দেখা যায় যে 100 বড়ির উপরে দেয় আয়রন ম্যানে।
আচ্ছা,
তখন মানে প্রোডাকশন লেখে, তখন এই বড়ি করলাম কি তো আয়রন ম্যানের লোকের হিসাব করে যে তুই আয়রন করবি কম, আমি ওটা চেক না করে তোর আবার ফেরত দেবো, তুই আবার ইডি আমার দিবি, মানে এক ধরনের চুরি।
ওকে,
এরকম করছে মতো ওই যে ছেলেটা লেখতো ওই দেখে ফলাইছে।
আচ্ছা,
1 মাস 17 দিন চাকরির মধ্যে এই ঘটনাটা ঘটছে আর কি। ওই দেখে এরা একদম মনে করেন যে মালিক পর্যায়ে গেছে এই বিচার।
ওকে ওকে,
তো ছেলেটা বুঝতে পারে নাই।
ওকে,
তো ছেলেটা বুঝতে পারে মালিক পর্যায়ে বেঁচে গেছে, আমার জন থেকে চাকরি চলে গেছে, আমার সরাসরি বার করে দিচ্ছে। চুর কখনো গার্মেন্টসে রাখা হয় না, আর এটা চুরি, প্রোডাকশন চুরি করছি। তখন আমার এই 17 দিনের মধ্যে কত ঘন্টা ওভার টাইম ছিল 300 টাকা বেতনই। আর ওইখানে আবার কিছু গার্মেন্টস এর মানে সম্বন্ধে আমার একটা আইডিয়া হইল যে গার্মেন্টস এর কিভাবে কিভাবে কাজ করে 300 টাকা বেতন। তখন ওইখান থেকে চলে আসলাম, পরে ওই বেতনটা উঠাইলাম। তখন আমি আর বাসায় কিছু বললাম না, না বলার পরে আরেক গার্মেন্টস থেকে গেলাম। তো ওইখান থেকে মোটামুটি কাজ শিখছি, তখন আমার বেতন ধরলো 3200 টাকা 300 টাকা থেকে।
আচ্ছা,
কাজ করা শুরু করলাম আবার।
ওকে,
কাজ করতে করতে লাইনের চেক থেকে লাইন কোয়ালিটি হইলাম, মানে রিপোর্টটা শিখছি কিভাবে রিপোর্ট করে।
আচ্ছা,
এগুলো শিখলাম। তখন এই গার্মেন্টসে থাকলে তো আর বেতন বাড়বো না, তখন আমি নিজে থেকেই চাকরিটা চেঞ্জ করলাম, যে অন্য একটা গার্মেন্টসে গেলাম। গার্মেন্টসে গেলাম, তখন ফিক্সড বেতন ধরলো আমার 6000 টাকা লাইন কোয়ালিটি হিসেবে।
ওকে,
তখন ওইখানে আবার একটা মেয়ের সাথে মোটামুটি সম্পর্ক হইলো, নাম হলো আবার শিখা। ওদের বাড়ি গফরগাঁও রসুলপুর।
আচ্ছা,
তখন ওই মেয়ের সাথে আবার পরিচয় হলো, কথাবার্তা চলে। তখন মোটামুটি কথাবার্তা করে ফোল্ডিং ম্যানে কাজ করে। তো কল্পনার সাথে এদিক দিয়ে সংসারে তেমন একটা ভালো না, আবাদ কাবাদ শুরু হয়, প্রত্যেক দিন মারামারি কাটাকাটি। তো চিন্তা করলাম যে আরেকটু বিয়ে করে এবার ভালো হয়ে যাবো একবারে।
ওকে,
তখন আবার ওই শিকার সাথে মোটামুটি ভালো সম্পর্ক হইলো। তো আমি আবার খাওয়া দাওয়া করি, লাঞ্চে খাওয়া দাওয়া করি হোটেল। তো হোটেল ওলার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেল।
আচ্ছা,
মানে সারা মাস বড় লাঞ্চে খাই, বাসায় যাই না। আর বাসায় যাই না শিকা, তখন দেখছি যে আমি বাসায় যাই না। তখন অবশ্যই বলছে যে বউ থাকলে বাসায় যাইতো, এতো বউ নাই তাহলে বাসায় যায় না, এই কারণেই। আমার বলছে, আমি বলছি মেসে থাকি, মিথ্যা কথাই বলছি।
ওকে,
মেসে থাকি তো লাঞ্চে খাওয়া দাওয়া করি, হোটেল ওলার লোকের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেলো। এমন পর্যায়ে শিকা বললো যে ঠিক আছে আপনাকে বিয়ে করুন।
ও বলে ফেললো আপনার বিয়ে করবে?
হ্যাঁ, এরকম ভাবে বললো, মানে কথাবার্তা হইতো আর কি, কথাবার্তা অবস্থা। তো ওই আবার এক বান্ধবীরে বানাইলো, আপন খালার তো বোন, আমি আবার এই হোটেল ওলারে নিয়ে আর হোটেল ওলার দুজন রে নিল, নিয়ে হেরা গাজীপুর মালিকের বাড়ি।
ওকে,
ওই কাজের অফিসে গিয়ে আবার শিকারি বিয়ে করে।
আবার শিকারি বিয়ে করলো?
হ্যাঁ, শিকারি বিয়ে করে ফেললাম। তো শিকারি কিছুদিন বিয়ে করার পরে ওই কল্পনা ওই বাসার খবর পায় ফেলে। তখন হঠাৎ করে আমার পিছে ফলো করে ওই বাসার চলে আসে। বাসার চলে আসার পরে কল্পনা দেখে শিকা দুজন মুখামুখি হয়ে যায়। তখন এ মনে করেন আবার শুরু হয়ে যায় এলো। তখন কল্পনা আর শিকা ঝগড়াঝাগড়ি এই সেই করে, কল্পনা দুই দিন পরে পরে এই বাসা তাই পরে। তখন শিকা কইতেছে, কন্যা আমি আর তোমার কাছে থাকবো না, তুমি ওর কাছে চলে যাও। তখন আমি কিছু না, আমার আর ওর কাছে যাওয়া সম্ভব না। তখন আমি এই অফিস ছাইরা আরেক অফিসে চাকরি নিই, তখন ডাইরেক্ট সোজা কন্ট্রোলার হয়ে যায়। 13000 টাকা বেতন গার্মেন্টসে, মানে কাজের দিক দিয়ে আমি আগাইতেছি। তখন কল্পনা শিখা মানে ঝগড়াঝাগড়ি এগুলো শিকার কাছে থাকি, কল্পনার কাছে আর যায় না। তখন শিকারে বলে রুম ছাড়তে, ওই রুমও ছাড়বো না। তখন ওইখানে গিয়া যে অফিসে চাকরি নিই, তখন আরেকটা মেয়ের সাথে পরিচয় হওয়ার, নাম হলো মিতু, বাড়ি বরিশাল।
ওকে,
ওই স্যাম্পল ম্যান, ওর সাথে কথাবার্তা পরিচয় হইতে হইতে ওই এরকম বিয়ের প্রস্তাব দিয়ে ফেলাই। ওইটা মনে হয় যে 1 মাসের মধ্যেই, মানে কল্পনার থেকে শিকারি বিয়ে করছি মাত্র 1 মাস বয়স হইব, এর মধ্যে মিতুর সাথে পরিচয়, চাকরিটা চেঞ্জ করার। মিতুর সাথে পরিচয়, বাড়ি বরিশাল, আর ভাই বোনের জায়গায় চাকরি করে মিতুরা। মিতুর আমি প্রস্তাব দিছি, তখন মিতু রাজি।
আচ্ছা,
তখন মিতুরে নিয়ে হাইরা আবার এই উত্তর বাড্ডা, মিতুরে কাত্তিও আছে ওইখানে এসে বিয়ে করি মিতুরে।
এতক্ষণে নিশ্চয়ই প্রিয় শ্রোতা আপনারা হিসাব রাখতে পারেননি যে কত নম্বর বিয়ে তো আছে। ইনফ্যাক্ট আমার পক্ষেও হিসাব রাখা খুব মুশকিল, তবে বুঝতে পারছি 8 থেকে 9 নম্বরে পৌঁছে গিয়েছে। এবং এটা রীতিমতো একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আমরা বলতে পারি। এবং এই ডিসঅর্ডার আমি জানি না, ওর জায়গা থেকে ব্যাপারটাকে খুব ফ্লেক্সিবল মনে হচ্ছিল, একের পর এক বিয়ে করা, ছেড়ে চলে যাওয়া। এবং যেখান থেকে চলে যাচ্ছে সেই মানুষগুলো কোথায় থাকে যেহেতু জানে না শোনে না, সুতরাং ওর সঙ্গে যোগাযোগ করতে পারছে না। ও আরামসে বিয়ে করছে, কিছুদিন ভালো থাকছে, ছেড়ে দিচ্ছে, আবার নতুন করে একটা বিয়ে করছে। এবং এই যে র্যান্ডম যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, এজন্য নিশ্চয়ই আমাদের আজকে যিনি সাইকিয়াট্রিস্ট আছেন তাজুল ইসলাম তিনি কথা বলবেন। বলুন তারপর।
তারপর আবার ওই মিতরে ওইখানে নিয়ে ওর আত্মীয় স্বজনরা আছে, ওরা মানে আমার গার্জিয়ানের কথা বলছে, আমি বলছি গার্জিয়ানের পরে জানাবো আপনার আপাতত বিয়ে করে দেন। তখন এরকম বলার পরে ওই মিতুর সাথে আবার কল্পনা অবাদ শিখা অবাদ শিখার সাথে কোনো সম্পর্ক নেই। তখন আবার ওই মিতুর সাথে তখন চলতেছে চাকরি করতেছে চলতেছে, তখন হঠাৎ করে আমার ফোন নেই কল্পনা ফোন দিয়ে বুঝছে, ওই ফোন মিতু রিসিভ করছে। রিসিভ করার পর তো ওই কল্পনা বলছে যে এর আগে আরো আরেকটা বিয়ে করছে, আমরা দুইজন এখনো আছি, কিন্তু আগের ঘটনা কিছু জানে না, মানে জানে শিখার কথা আর কল্পনা। আর ওই যে কুলসুম, কুলসুম রে ওই জানতো না কল্পনা বিয়ে করছি না।
আচ্ছা, কল্পনা দুজনের কথা বলেছে, আলটিমেটলি ততক্ষণ বিয়ে তো আট নয়টা হয়ে গেছে।
তখন মিতুর জনের কথা বলছে, তখন মিতু তো শুনি না, মিতু আমার না বইলে একবারে রুম টুম ছাইরা ওই চলে গেছে, ওই গেছে আজও পর্যন্ত আমি জানি না। তখন আমি এই কথা, তখন আমি সন্দেহ করছি মনে হয় শিখা ফোন দিছে। তো আমি আবার কিছুদিন একলাই রুমে থাকি, তখন আবার শিখার সাথে ফোনে কথাবার্তা হইতেছে, তখন শিখার সাথে আবার তখন এমন তো অবস্থায় শিখার সাথে চলে গেলাম, শিখা তখন আবার কনসেপ্ট করছে বাচ্চা হয়েছে পেটে।
আচ্ছা,
কল্পনার সাথে আমার
তখন আপনার ছেলেটা শ্রাবণটা হচ্ছে বাসাতে
আমাদের বাড়িতে, এখন মানে ওর নাম আমার বোনে নাম রাখছে আর কি রাকি। শিখার পেটে বাচ্চা আসছে, তো শিখা আবার বলতেছে তে আমি আমগুর দেশে যাই যে শিখে বাচ্চা হোক। পরে ওই দেশে চলে গেল গা, তখন আমি গাজীপুরে আসি।
শিখার কথা তখন আপনার ফ্যামিলি তখন জানে না? জানে
না, শিখার কথা তখন জানে না।
ওকে,
তখন বাড়িতে গেল, বাড়িতে গিয়ে বাপ ছেলে হইলো, ছেলে মরা ছেলে হয়েছে আর কি,
মরা ছেলে।
মরা ছেলে হয়েছে, তখন ওই করলো কি আসলো, আসলো গাজীপুরে আইসা ওই এক মোবাইলে সম্পর্ক করে এক ছেলের সাথে চলে গেল শিখা।
ওকে,
শিখা চলে যাওয়ার পরে তখন আমি ওই একদিন গেলাম আপনার স্কোয়ার মাস্টার বাড়ি মাইমিসিং, তো ওইখানে গিয়া এক মেয়ের সাথে আমার পরিচয় হলো, ওর নাম হলো সাথী, ওদের বাড়ি হলো যশোর, তো ওর সাথে পরিচয় হলো। ও এরকম
নিশ্চয়ই আপনি এখন এখানে বিয়ে করতে চাচ্ছেন?
পরিচয় বলতে মনে করেন একটা নোংরা জায়গাতে গিয়ে পরিচয়টা ওর সাথে হয়েছে আমার।
মানে আপনি এসব জায়গাতেও যেতেন?
এসব জায়গাতে যাইতাম না, মানে আমি ওইখানে গিয়ে আমি বালুকাতে থাকতাম, বালুকাতে থেকে একটা গার্মেন্টসে চাকরি নিই। চাকরি নেওয়ার পরে তো ওই যে দোকানদার ছিল ওর নাম হলো নবি, তো ওর বাড়িতে এক লোকে এরকম মেয়ে রাইখা এরকম ব্যবসা করাইতো।
আচ্ছা,
তখন নবীর সাথে আমার ছিল ভালো সম্পর্ক, কারণ ওই মেয়ে দিনের বেলা এক লোক আনছে, আনার পরে ওই যে আশেপাশে বাড়িটা ওরা ধরছে, তো নবীর সাথে আমার ভালো সম্পর্ক বাড়িওয়ালা, আমি থাকি আরেকজনের বাড়িতে।
আচ্ছা,
তখন নবী আমার ফোন দেওয়া নিছে কই এই ঘটনা, তখন মেয়েরে আমি মানে সেভ করে বাঁচাইছি আর কি, ওই লোকটারে সরাইয়া দিছি, সরাইয়া দেওয়ার পরে ওই সাথীর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়েছে, ফোনে কথাবার্তা বলি, তখন ওই থাকে মিরপুরে।
আচ্ছা,
তখন সাথীর সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেল মোবাইল আস্তে আস্তে, তখন আমি সাথীরে বললাম যে তখন আমি চাকরি করি গার্মেন্টে, তখন সাথীরে বললাম তুমি আসো, তুমি এসব কাজ ছেড়ে দাও, গার্মেন্টসে চাকরি করো, আর আমিও তুমি একবার ভালো হয়ে যাও, আমরা দুজনে বিয়ে টিয়ে করি। তখন শিখা কিন্তু বাচ্চা হইতে গেছে, বাচ্চা হয়ে আর ওই যে আরেক ছেলের সাথে চলে গেল মরা বাচ্চা হওয়ার পরে। তখন ওর সাথে মনে করেন এভাবে বলার পরে ফোনে অনেকদিন কথাবার্তা বলার পরে ওই মিরপুর থেকে গেছে, যাওয়ার পরে একটা রুম নি বিয়ে টিয়ে সারাই, দেখা গেছে এইসব কাজ টাজ আর কিছু করতেছে না, কিন্তু ওই বালুকাতে ওর ভালো পরিচিত এরকম সাথীর, ভালো পরিচিত লোকজনের সাথে অনেক পরিচিত আছে, কিন্তু ওই আমার বুঝাইতেছে ভালো হয়ে গেছে, আমি অফিস আইলে ওই রকম মনে করেন লোকজনের সাথে ফোন দেওয়া জায়গা।
আচ্ছা,
সাথী জায়গা এরকম ভাবে চলতেছে, তখন হঠাৎ করে একদিন কইতেছে এইভাবে তো বিয়ে থাকা ছাড়া সম্ভব না, তো তুমি এক কাজ করো বিয়ে করো। তখন আমি আবার আমার এই গার্মেন্টসের লোকজনের বললাম যে বিয়ে করবো, তো বললো যে ঠিক আছে সিস্টুর কাজের অফিসে আসো। তখন ওইখানে গেলাম, যাওয়ার পরে কাগজ টাগজ ওই জন্ম নিবন্ধন এইসব নিয়ে গেল, আমিও গেলাম, ওর ভোটার আইডি কার্ড আছে আমার নাই, আমিও শ্রীপুরের এই ঠিকানা লিলাম, আবার শ্রীপুরের একটা কাগজ ছিল আমার কাছে আর ওই ঠিকানা লিয়ে ভুয়া ঠিকানা আর কি, তো ওইখানে গেলাম, যাওয়ার পরে ওই আবার ওই সাথীর সাথে বিয়ে হয়ে গেল। এই সংসার কিছুদিন চলতেছে, সাথী আর আগা পিছা কিছুই জানে না যে কি হয়েছে না হয়েছে, আর অতীত জীবন সম্বন্ধে কিছুই কইতে পারে না। আমি চাকরি করতেছি চলতেছি, চাকরি করতেছি চলতেছি, হঠাৎ করে ওই বললো কি যে আমরা ভারত যাবো গা।
কে বললো এটা?
সাথী।
আচ্ছা,
ইন্ডিয়াতে আমার এলাকার লোকজন আছে, ইন্ডিয়াতে গেলে আমরা অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবো। তো আমিও চিন্তা করলাম কি কাম আছে ইন্ডিয়া যাইতে কইতেছে, চলে জায়গা ইন্ডিয়া। তখন ওই ইন্ডিয়ার যে লোক নেয় ওর সাথে যোগাযোগ করলাম, মানে ওই যোগাযোগ করলো, ওর বোন নাকি ওরা থাকে তিনজন। তখন আপনার ওই যশোর গেলাম, তখন ওদের বাড়িতে আমার নেয়নি, ওদের বাড়ির পাশ দিয়ে যাওয়া লাগে, মানে অবৈধভাবে ঢুকলাম ওই যশোর লেবুতলা দিয়া ইন্ডিয়ার ভিতরে ঢুকলাম। তো সামনে ইন্ডিয়ান বিজিবি নাকি কয় বিএসএফ, তো ওদের সামনে দিয়া যাইতেইব, তো ওরা আমার একটা হিরো সাইকেল দিল আর গামছা দিল, গলার মধ্যে গামছা আর ইন্ডিয়ান শার্ট পরাইলো। আর ওই যে আমার ওয়াইফ সাথী ওই ওর বোনের সাথে গাড়ি দিয়ে চলে গেল, আমার আর গাড়িতে নেই, আমার সাইকেল চালায় ওই যে ওরা দুধের বহর দুধ নিয়ে বেছে বাজারে, ওই ওগর সাথে একসাথে সাইকেল চালায় যাইতে একর সাথে ঢিকে গেলাম। ঠিক আছে, সাইকেল চালায় আমার আর আটকাইলো না, আমি সরাসরি চলে গেলাম এক জায়গার নাম দুঃখী আমার সঠিক খেল নাই, ওইখানে গিয়ে থামলাম। ওইখানে দালাল আছে, আমার বলছে ইশারা দিছে থামতে, থামলাম। থাই মাহেরা ওই জায়গায় বসলাম, কতক্ষণ পরে দেখলাম যে আমার ওয়াইফ আর ওই যে আরেক মহিলা যে নিয়ে যাইব ওই আসছে। আসার পরে ওইখান থেকে আর চলে আসলাম কলকাতায়।
বিরতির সময় হলো, আরো একবার আমরা অনুষ্ঠানের শেষাংশে ফিরব। স্টে টিউন অন এবিসি রেডিও এফএম 89.2। ফিরে আসছি একটু পরে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ।
নাম্বার ওয়ান ফর এন্টারটেইনমেন্ট, ওনলি ফর ইউ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, আর জি কিবরিয়া আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকের অতিথি হচ্ছে সজীব। সজীব, আমরা যেখানটাই ছিলাম,
কলকাতায় গেলাম, তারপর
কলকাতায় গিয়ে হেরা কলকাতা থেকে আবার উড়িষ্যা করে এক জায়গা আছে, ওইখানে নিয়ে গেল। ওইখানে ওই মেয়ের ওই এইরকম নোংরা কাজ,
মানে
ওই দেখে হেরা, তো ওই বলতেছে এই কাজ করলে তো আমি বাংলাদেশে ভালো টাকা কামাইতে পারি, আইসিএনএ ভালো লাগে না, আমি থাকবো না। পাঁচ ছয় দিন থাকার পরে আমি বলছি যে ভাত খেতে পারতাছি না, বাসা বুঝি না, তখন আমারও মানে পুরো একটা অশান্তির মতো লেগে গেছে। তখন ওরে নিয়ে আমি বলছি যে আমরা চলে যাবো, ওই কান্নাকাটি করছে, তারপরে আবার রিটার্ন আমরা বাংলাদেশে চলে আসছি ওই দালালের মারফত। চলে আসার পরে ওরে নিয়ে আবার কিছুদিন থাকতে শিখাইতেছি, তখন হঠাৎ করে ওই আবার ওই এর মধ্যে শিখা মনে হয় ফোন দিয়েছিল একদিন, শিখার খবরটা ওই জেনে ফেলাইছে। ওই জানার পরে একটা পুরো আমার শান্তি শুরু হয়েছে। আবার ওর সাথে এত কিছু বললাম তোমার লাগে, তুমি এখন বিয়ে করছো, তোমার এই কলা খবর হয়ে গেছে, তুমি আমার কিছু বলো নাই। এরকম করতে করতে তোমার ফেলাইছে, আমি আবার চলে আসি গাজীপুরে। গাজীপুরে এসে একটা চার দোকান দিই, তখন ওই শিখা আবার ওই জামাইয়ের বাড়ি থেকে আইসা পড়ে। আসার পরে শিখারে নিয়ে আবার সংসার শুরু করে দিই, সাথীরে ফেলাইতে চলে আসছে। এই মুহূর্তে আবার শিখা আর একটা ছেলে ওই সাথী, ওই শিখার যে জামাই ছিল ওর জামাইয়ের, শিখার জামাইয়ের সাথে সাথী আবার কন্ট্যাক্ট করে মোবাইলে। মোবাইলে কন্ট্যাক্ট করে সাথীরে আবার ওই শিখার জামাইয়ের কাছে, শিখা আবার সাথী আবার শিখার, শিখার জামাইয়ের কাছে পৌঁছায় দেয়। তখন সাক্ষীর সাথে জিৎ, শিখার সাথে জিৎ, তখন আবার এই দোকানদারে যে বাড়িতে থাকতাম, বাড়িতে বললাম যে ভাই এখন তো বউ গেছে, এখন বিয়ে করার দরকার, আপনাকে বিয়ে করাই দেন। পরে বলতেছে যে আপনাদের বাড়িতে না গেলে আমি বিয়ে পড়াইতে পারবো না, আমি একটা বাড়িও লয়ে গাজীপুরে। তাই বললাম যে ঠিক আছে, আমার একটা ছেলে আছে বাড়িতে, আগা পাশা তোর কিছুই জানে না, কারণ বাড়িতে তোর কোনো বউ নাই, নিয়ে গেলে কোনো সমস্যাও নাই। তখন আমার ছেলেটা তখন এখন হাতিজি মাদ্রাসায় পড়ে, তো ওর বাড়িওয়ালারে নিয়ে গেলাম যে মেয়ের বিয়ে দিব, ওর বাইরে নিয়ে গেলাম। ওর দুই ভাই গেল আর এক ঘটক গেল, তো একজন গেলাম গে মানে ঘন্টা খানিকের মধ্যে বাড়িতে খাওয়া দাওয়া করে রেডি করে হেরা। তা আমি বললাম আম্মারে বলছি যে আমি ওই দোকানের মতো দোকান দিব বেটা, বিশ্বাস করতেছে না, এই জন্য আমার বাড়িতে আইতেছে।
আচ্ছা,
বিয়ে টিয়ে ব্যাপারে কোনো কিছুই বলি নাই বাড়িতে। ওই গা বাড়িঘর দেখে পছন্দ হইলো, তখন আবার বিয়ে পড়াই দিল ময়না নামে এক মেয়ের সাথে। মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো কিছু নেই।
আচ্ছা,
তখন আবার ময়নারে বিয়ে করাই দিল, ময়না তখন
সাথী চলে গেল।
হ্যাঁ, সাথী অশেষ, ওই শিখাও শেষ,
ময়নার চ্যাপ্টার শুরু,
ময়নার চ্যাপ্টার শুরু। তো ময়নার তখন ময়নারে বিয়ে করার পরে দশ বারো দিন থাকার পরে তখন যে চার দোকান ওইটা তো চলতে পারতাছি না ঠিক মতো, কারণ ময়নারে আমার এত একটা ভালো লাগে না।
চিন্তা করেন অবস্থা, বয়স কত এখন? ৩০। মানে এগারোটা বারোটা তো হয়েছে, আমার মনে হয় যারা শুনছেন তারা কি গুনতে পেরেছেন? আমরা হাসছি, বাট দিস ইজ দ্য হার্ডেস্ট রিয়েলিটি প্রিয় শ্রোতা। আমরা যাহা বলিব সত্য বলিব ইতিহাসে ছয় সাতটা পর্যন্ত পেয়েছি, কিন্তু ১৬টা পাইনি। এই যে ভদ্রলোকটি, সে ১৬টি বিয়ে করেছে এবং সে এসে তার জায়গা থেকে কনফেস করছে যে তার আসলে সেই যে এসএসসিতে পড়াশোনার সময় পড়াশোনাটা বন্ধ হয়ে গেল সৌদি আরব যাওয়ার নেশায়, এবং তারপরে যে একটা ভুল বিয়ে, এবং এই ভুল কতগুলো ভুলের জন্ম দেয়। বলুন তারপর ময়না।
তারপর ময়নার যখন কিছুদিন পরে ভালো লাগে না, তখন চিন্তা করলাম যে এখানে আর থাকবো না, তখন চলে আসলাম ময়নারে ফালাইয়াতে। একবারে পাঁচ সাত দিনের মতো ছিলাম ময়নার কাছে, তখন চলে আসলাম আবার ঢাকাতে, ঢাকাতে এই নাদিমগড় কাছে। তখন এখানে আইসা নাদিমগড় সাথে থাকতেছি, খাইতেছি, চলতেছি, আবার এই যে রাজনীতি এগুলো হরতাল টরতাল পড়লে দৌড়াই পিছনে যাই, এগুলোই করি।
রাজনীতির সঙ্গে তখন আছে?
রাজনীতির সঙ্গে তখন আছি। তখন আবার ফোনে যোগাযোগ করি সাথীর সাথে, তখন সাথী আবার আয়সা পড়ছি মিরপুরে, তখন নাতিমগঞ্জ থেকে আবার চলে গেলাম বাড়িতে। সাথী আমার সাথে ফোনে কথা কয় কিন্তু আমার কোনো পাত্তা দেয় না, জায়গা দেয় না। তো অনেক রিকোয়েস্ট মিকোয়েস্ট করলাম সাথীরে যে আমারে জায়গা দাও, আমি জীবনের লেগে ভালো হয়ে যাবোগা। তখন ওই দেহ ব্যবসা চালিয়ে যেতেছে, তখন সাথী বলতেছে যে আমি তোমার এনে এইভাবে খাওয়ানি সম্ভব না, তুমি তোমার ইনকাম করে খাও। আমি বলছি আমি প্রয়োজনে রিক্সা চালাম, তারপরেও তোমার কাছে আমু, আমি একবার ভালো হয়ে যাবো। এরকম করতে করতে তো সাথী আমার বিশ্বাস করে না, করার পরে বাবা প্রত্যেকটা মাস মারছে। তখন আমি 75,000 টাকা আবার দর ভাঙ্গে আমি নিয়ে আসলাম,
চুরি করে
নিয়ে আসা, আবার সাথীর সাথে রুম নিলাম। রুম নেওয়ার পরে ওই আবার এই টাকাগুলো জোয়া খেলা শেষ করে দিল। স্বর্ণের চেন আসছিল, তখন বাড়ি থেকে দয়ের বাং থেকে চেন দেওয়া পাইছিলাম, দয়ের মধ্যে চেন দেওয়া নিয়ে আসি, টাকাগুলো নিয়ে আসি। তো আবার জোয়া খেললা এই টাকাগুলো যখন শেষ করে দিই, শেষ করে দেওয়ার পরে আবার মাথা নষ্ট হয়ে গেছে গা, কি করবো, জোয়া খেলার নেশা উঠছে। তখন আবার নতুন করে ইয়াবা ট্যাবলেট খাওয়া শুরু করি। তখন সাথী ইনকাম করে এইভাবে, আমি আর কিছু করি না, সাথী এদিক থেকে টাকা আনে চলি, সাথী টাকা আনতে আসে চলতেছি। এমন করতে করতে হঠাৎ করে একদিন আবার জোয়ার নেশা উঠলো। তো সাথীর আবার এক জায়গায় সাথী গেল এক বাসায় মগ বাজার না কোন জায়গায়, ঘরের ভিতরে টাকা আছিল 9,000 না 9,500। ওই টাকাটি নিয়ে আমি আবার বিহারীপট্টির মিরপুরে 11:30 বিহারীপট্টির মধ্যে ওই ইয়া শুরু করে দিই, জোয়া খেলতেছি। তো জোয়া খেলে টাকা গুলো যখন শেষ, তখন আবার আইসা বাসাতে আসলাম। বাসাতে এসে তখন আবার টিভি নামাইলাম, বাসাতে ফ্ল্যাটের মধ্যে 6 তলার মধ্যে থাকি। তখন লোকের পার্শ্বের বাড়িটা ঘুমাইতেছে, আমি আবার টিভি বার করে টিভি ডাও বেসলাম, টিভি ডে বিক্রি করে তো টিভির টাকাটাও জোয়া খেলা শেষ করে ফেলাইছি। তো চিন্তা করছি টাকাও শেষ করছি, টিভিও শেষ করছি, তো ওই সাথে তোমার জায়গা দিব না। তখন আমি আবার চলে গেলাম পলায় বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে তো এরকম ভাবে বাড়িতে কিছুদিন থাকতেছি, চলতেছি, খাইতেছি। হঠাৎ করে আবার আব্বা বলতেছে তখন এরকমই করতেছে, তখন কি করা যায়, কোনো বউটো যখন নাই তো একটা বিয়ে করাই দিই। এতদিন পরে আবার আব্বাই কথা বলতেছে। তো আমার এক বাড়ির পাশে চাস্ত বোন, ওর নাম আবার সাথী, দুঃসম্পর্কে চাস্ত বোন, তো বলছে যে ওই মেয়েটারে বিয়ে করাম। তখন এরকম কথাবার্তার মধ্যে তো ওই মেয়েটা গার্মেন্টসে চাকরি করে, ইন্টারমিডিয়েট পাস, আমার বাড়ি, এটা আমার বাড়ি পাশের বাড়ি। তখন ওই সাথীর সাথে কথাবার্তা বলে, তো সাথীর গার্জিয়ান কেউ রাজি না, জানে যে আমি বাড়িতে থাকি না, আর রিপোর্ট এলাকার মধ্যে মোটামুটি খারাপই, এলাকার মধ্যে তেমন একটা বেশি খারাপ না, আজ যে যদি শুনে আর কি, এখন সবাই জানবো যে আসলে আমার ঘটনাটা কি, কতটা জানে সবাই জানে 2-3 বিয়ে করছি, এরকম জানতো আর কি।
আচ্ছা, আজকে মোটামুটি সবাই জেনে যাবে যে 16 বিয়ে করেছেন।
এবং
আপনার এই গতি লাগাম যদি টেনে ধরা না যায় তাহলে এটা সহানিক হয়ে যেতে পারে ভবিষ্যতে। যাক, আমরা শুনি। তারপর
ওই সাথীর সাথে এরকম কথাবার্তা বলার পরে তখন সাথীরাও রাজি হয় না, তখন আমি আবার চলে আসলাম ঢাকাতে একলাই। রাজি নেওয়ার পরে আবার ওই সাথীর সাথে আবার যোগাযোগ করি, দেহ ব্যবসা করেছে যে সাথী, এই সাথীর সাথে আবার ফোনে যোগাযোগ করি, যে তখন ওই বলছে তুমি টিভি নিয়ে গেছো গা, টাকা নিয়ে গেছো গা, আর আমি পর্যন্ত যা ইনকাম করছি সবই তুমি শেষ করে দিছো, তো তোমার সাথে আর এরকম ভাবে থাকা সম্ভব না। তখন আমি বললাম যে না, আমি ভালো হয়ে যাবো গা, জীবনে এরকম কিছু করবো না, তো তুমি আমার শেষবারের মতো আরেকটা জায়গা দাও। তখন ওই আবার আমারে আনে মিরপুরে, তখন আইসা আবার জায়গা দেয়। তো এর মধ্যে তো আবার শ্বশুর বাড়ি, সাথীদের বাড়ি আমি 2 গেছি, যে গেছি আসছি সবাই জানে। সাথী হওয়ার পরে আবার সম্পূর্ণ মোটামুটি এইসব ইতিহাস জন শুনে ফেলাইছে, তখন আবার সাথীর সাথে মানে ঝগড়া ঝাটি মারামারি।
সাথীর পরে আপনি আরো তো কয়েকজনকে বিয়ে করেছেন, এই সাথীর পরে কাকে কাকে বিয়ে করেছেন, আমার একটু নামগুলো শুনি, মনে আছে কি একটু নাম যদি মনে করতে পারেন?
রুকসানা ময়না,
তারপর
লাভলি,
এই তিনটে লাভলি লাস্ট। আপনার সাথে লাস্ট বিয়ে ছিল লাভলির, সংসার আছে কার সাথে এখন?
সংসার বলতে ওই সাথীর সাথেই ছিল আর কি। সাথী আপাতত
16 বিয়ে করেছেন, কতগুলো কাবিন করেছেন?
কাবিন মানে হয় 10-11 রেগুলার কাবিন স্যার।
এগুলো আছে আপনার কাছে?
না, আমার কাছে কোনটাই নেই, সাথীরটাও আছে, সাথীরটাও সাথীর কাছে, কোনটাই আমার কাছে কেউ দেয়নি।
এগুলোকে আপনার কোনো ভ্যালু মনে হয়? মানে এগুলোর কোনো দাম মনে হয় আপনার কাছে? যে একটাতে আপনার 1,00,000 টাকা, 50,000 টাকা, এগুলোতে 1.5-2 লাখ, যদি সত্যি সত্যি আপনার আইনের আদালতের আশ্রয় নেয় এরা, তাহলে তো আপনি ফেঁসে যাবেন। তো আপনার কাছে মনে হয় নাই যে এগুলো আপনার জন্য বিপদ হতে পারে?
এখন মনে হইতেছে।
ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ করে আজকে আপনি একটা কথা বলেন তো, আপনি যে এই যে 16 বিয়ে করেছেন, আপনার ইচ্ছা কি দমে গেছে? মানে ভবিষ্যতে আর বিয়ে করবেন না?
না, ভবিষ্যতে আর আমার বিয়ে করার কোন ইচ্ছা নেই। যদি সাথী জগৎ থেকে চলে যায়, মানে একরকম ভালো হয়ে যায় তাহলে সাথীর সাথে আমি সংসার করবো, কিন্তু ওই ওই জগৎ থেকে কোনোদিন বাড়িব না, আর ওরও মানে আমার প্রতি এখন আর কোনো বিশ্বাসও নাই।
এবং আপনাকেও আমরা বিশ্বাস করাটা খুব কঠিন, মানে আপনার জায়গাটা থেকে। কিন্তু কথা হচ্ছে, প্রিয় শ্রোতা, যিনি এখানে কনফেস করতে আসেন তাকে বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে রেখে তার মতো ভুল যেন আমরা না করি, সেটাই হচ্ছে আমাদের যাহা বলিব সত্য বলিবর মূল লক্ষ্য। আপনাকে একটা প্রশ্ন করি যে এতগুলো বিয়ে আপনি কেন করলেন? একটাতেই মানুষের শিক্ষা হয়, দুটোতে হয়, তিনটাতে হয়, চারটাতে হয়। আপনি যখন দেখছিলেন যে একের পর একটা মানুষ আপনাকে সুখী করতে পারছে না, তখন আপনার থেমে যাওয়া উচিত ছিল না? কিন্তু আপনি 16 পর্যন্ত করেছেন। লাস্ট বিয়েটা কত সালে করেছেন? 2016 সালে কোন বিয়ে করেছেন?
না,
2015 করেছেন।
লাভলি লাস্ট।
কেন করলেন এতগুলো বিয়ে, কি বলবেন?
কি নেশার বুড়ে করছে আমি আজও বলতে পারি না। ভাবছি যে ওরা মনে হয় জানবো না, ওরটা ওই জানবো না, ওরটা ওই জানবো না। দেখা গেছে ঘটনা একের পর এক, সবারটা সবাই জানছে।
আপনার ভাই বোন যারা আছে আপনার পরে, তারা কি আপনার মতোই নাকি আপনি একেবারে আলাদা?
আমি একেবারে আলাদা, ছোট বোন বিয়ে হয়ে গেছে।
আপনি আজকে যে কথাগুলো এখানে কনফেস করলেন, আপনার গ্রামের লোকজন জানবে, পরিবারের লোকজন জানবে, চারপাশের লোকজন জানবে, তারা জানতো এমনিতে আপনি দুদিনটা বিয়ে করেছেন, কিন্তু যে ষোলোটা বিয়ে, এটা জানার পরে কি মনে করতে পারে আপনার বাবা?
অনেক খারাপ মনে করবো, বাবা পাঁচটা নামাজ পড়ে, অনেক খারাপ মনে করবো।
কিছু বলতে চান আপনার ফ্যামিলি মেম্বারদেরকে বা আপনাকে যারা এখনো সাপোর্ট দেয়, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কিছু বলতে চান?
হ্যাঁ, আমি আমার মায়ের সাথে প্রতিদিন এখনো 10-15-20 মিনিট কথা বলি ফোনে।
আচ্ছা,
আমার পৃথিবীটা একদিকে, আমার মা এই একদিক। তো মানে আমি যেরকম এরকম একের পর এক অন্যায় বা একের পর এক ভুল এরকম করছি, তা আমার এরকম এই জন্য আমি কথাটা বলতে আসছি যে আমার এই কথাটা শোনার পরে যে এরকম ভুলের দিকে আর কেউ পথ পা না দেয়।
আমরা এবার মুখোমুখি হচ্ছি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, কি বলার আছে আপনার আজকের এই ঘটনা শুনে?
যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের আজকের অতিথি সজীব, এটা একটু ব্যতিক্রম কাহিনী, যারা শুনছেন তারাও বুঝতে পারতেছেন আমার কাছে মনে হচ্ছে। একটা অদ্ভুত ঘটনা, এটাকে আরো বিস্তারিত তার সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করা উচিত। এটা কি তার যৌন সমস্যার কারণে, যৌন লালসার কারণে, অথবা তার বৃত্তিতে ত্রুটির কারণে, অথবা কোন একটা মানসিক সমস্যার কারণে এরকম হচ্ছে কিনা, এটা একটু ভেবে দেখার দরকার আছে। আর একটা হচ্ছে, একটা মানুষের অস্থিরতা বা ভিতরে বাংশু যেটা হয়, অনেক সময় দেখা যায় যে বিয়েটা একটা অবলম্বন তাকে স্থির রাখার জন্য, বা একটা যখনই অস্থির থাকে, যখনই কিছু আনস্টেবল হয়ে পড়ে, তখনই সে একটা ওটাকে ধরে রাখার মতন মানসিক স্থৈর্য, ধৈর্য বা মানসিক শক্তি বা ব্যক্তিত্বের মজবুতি সেটা চলতে চান নাই। তখন সে কি করে, ঘরকুটের মতন আরেকটা মেয়েকে ধরে বিয়ে করে। বিয়ে করে সে অনেকটা মনে হয় যেন একটা আশ্রয় পায়। আবার যখন সেটা বিয়ে যায়, আবার সে তখন অস্থির করে, আবার যখন সমুদ্রে পড়লো, আবার একটা ঘরকুটের মতন আরেকটা মেয়েকে ধরলো। আসলে কি জীবনটা এরকম একটি মানে হওয়ার কথা? তাকে তো পরিপূর্ণভাবে একজন সাইকিয়াট্রিস্টকে দেখাতে হবে, তাকে অবশ্যই একটা মনোবিশ্লেষণ করে দেখতে হবে তার ব্যক্তিত্বের ভিতরে, আবেগের ভিতরে, চরিত্রের ভিতরে বা অন্য কোথাও কি ব্যবহার আছে যে কারণে তার এরকম হচ্ছে। এটা এভাবে কিন্তু চলতে পারে না। এবং যেহেতু সে এত অল্প বয়সে এতগুলি বিয়ে করেছে এবং কোনো তেমন কোনো যৌক্তিক কোনো কারণ নেই, সেই জন্য আমি মনে করি যে প্রজিতকে, যেহেতু সে একটা প্রতিষ্ঠানে, বিশেষ করে যাহা বলিব সত্য বলিব এরকম একটা জনপ্রিয় অনুষ্ঠানে এসেছেন, এই সুযোগে আমি বলবো যে তাকে মনোবিশ্লেষণের জন্য, তাকে সমীক্ষণের জন্য তাকে পাঠানো হোক, যার ফলে সেও উপকৃত হবে এবং আমরাও জানতে পারবো যে মানুষ কেন এমন এভাবে অসুস্থ বিনা কারণে অথবা স্বল্প কারণে এরকম প্রত্যাশিত এবং সামাজিক বলেন বা আইন বহির্ভূত বলেন বা অনৈতিক কাজগুলি বারবার করে। আশা করি কর্তৃপক্ষ এবং তার সুগানের জায়গা অথবা সে নিজেই আগ্রহী হয় একজন মনোসমীক্ষক কাছে দেখা করাবেন। বিশেষ করে আমি বলবো যে টাকা পয়সার যাতে না হয়, সেজন্য আমাদের যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আছে সেখানে সে যদি যায়, তাহলে হয়তো তাকে নিয়ে আমরা বোধ করতে পারি বা তাকে নিয়ে আমরা একটা সাইকোঅ্যানালাইসিস করতে পারি।
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদেরকে টেক্সট পাঠিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই। রানা আমাদেরকে লিখেছে, ভাইয়া সজীবকে আরো কিছু বিয়ে করিয়ে গিনেজ বুকে নাম তোলানোর জন্য উৎসাহ দেন আর সবাইকে ওর অবস্থা দেখে শিক্ষা নিতে বলেন। পরের লাইনটা আমার পছন্দ হয়েছে, কিন্তু আগের লাইনটা আসলেই একটা ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা বলবো। শুভ্রা লিখেছে, আমি অবাক হচ্ছি মেয়েরা তাদের পরিবারগুলো কিভাবে কিছু না জেনেই একটা ছেলের সাথে বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটা সম্পর্কে জড়িয়ে পড়ে। ওকে, সাগর লিখেছে, অদ্ভুত JBSB, যত শুনছি ততই অবাক হচ্ছি কত রকমের মানুষ আছে আমাদের চারপাশে। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে SMS করবার জন্য, প্রত্যেকটি কমেন্টস আমাদের এই অনুষ্ঠানের জন্য অনেক বড় একটি উৎসাহ। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ সেগমেন্ট চিঠিতে যাব। আমরা মঞ্জুরের কাছ থেকে শুনবো এই সপ্তাহে কি আমাদেরকে চিঠি পাঠিয়েছে বা মেইল পাঠিয়েছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি রাতুল, আমি একটি মেয়েকে খুব ভালোবাসতাম, কিন্তু মেয়েটি আমাকে পছন্দ করত না। আমি অনেকবার চেষ্টা করেও তাকে রাজি করাতে পারিনি। একসময় মেয়েটির বিয়ে ঠিক হয়ে যায়, আমি তখন ছেলেপক্ষকে ওর নামে উল্টাপাল্টা বলে বিয়ে ভেঙে দিই। এখন আমার উপলব্ধি হয়েছে আমি খুব অন্যায় একটা কাজ করেছি, এটা করা আমার একেবারেই উচিত হয়নি। আমি যাহা বলিব সত্য বলিবর মাধ্যমে সেই মেয়েটির কাছে ক্ষমা চাচ্ছি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ মঞ্জুরকে এই চিঠিটি আমাদেরকে পড়ে শোনানোর জন্য। একই সাথে ধন্যবাদ জানাই যারই উপলব্ধি হয়েছে। বারবারই একটি কথা বলি, অনুষ্ঠান শেষ করবার চেষ্টা করি, একজনের ভুল হাজার জনের শিক্ষা হোক। প্রিয় শ্রোতা, আগামী রবিবার ঠিক রাত 12টায় আরো একজন বন্ধু হাজির হয়ে যাবে যাহা বলিব সত্য বলিবতে, নিজের ভুল কিংবা অপরাধ আমরা যাই বলি না কেন অকপটে স্বীকার করবার জন্য, এই জন্য যে তার মতো করে ভুল যেন আপনি কখনো না করেন। ভালো থাকুক, আপনার সময়গুলো আপনি ভালো থাকেন, সমাজকে, পরিবারকে, নিজেকে ভালো কিছু উপহার দেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে ইতি টানছি। শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
ABC Radio.